This track was downloaded from FusionBD.com.
Group FM. The night comes alive with grounding form.
Yes, the night comes alive with grounding form. শুনছেন সবসময় রেডিও 48.2 FM, আমি রাস্তাবাসীর সাথে এবং আমার সাথে রয়েছে আমার সুমি এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং গত সপ্তাহে আমরা হ্যালোইন কাটালাম, আমরা নেন্দুরে গিয়েছিলাম, সেখানকার দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, তারা কিছুক্ষণের মধ্যে আমাদের জয়েন করবেন। বাট তার আগে কিছু কথা বলি যে গত সপ্তাহে গেল হ্যালোইন, সামনে আসছে ফ্রাইডে দ্য 13th, সুতরাং এই মাসটা মানে পরপর দুটো দিন খুব বেশি স্পেশাল। কিন্তু লাস্টের দিনেও প্রায় লাস্টই মানে যে ফ্রাইডে দ্য 13th ছিল, এই বছরে সব দিনই মনে হয় তিনটা ফ্রাইডে দ্য 13th, অর্থাৎ 13 তারিখে শুক্রবার পড়েছে। এবং আপনাদের 13 তারিখের শুক্রবার আপনি তো মনে করে দেখুন, যেহেতু সামনের সপ্তাহে এটা, আমরা আপনাদের কাছ থেকে আরো বেশি জানতে চাই যে আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যে ঘটনাটি ঘটেছিল শুক্রবার এবং শুক্রবারে ঘটেছিল এবং সেই তারিখটা ছিল 13, তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিন। সাধারণত বিভিন্ন দেশে এ ধরনের প্রচলন থাকে, যে এ ধরনের কথা প্রচলিত থাকে যে এই দিনে বাইরে থেকে বাইরে একটু লোকজন কম টম বের হয়, অনেকে বলে যে অ্যাক্সিডেন্ট অনেক বেড়ে যায় এই সমস্ত সময়ে, এ ধরনের নানান ধরনের কথা হয়। সো এরকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা এটা লিখে পাঠিয়ে দিন আমার কাছে, এবং আমি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবো কীভাবে পাঠাতে হবে, আপনি একটু পরে শুনলেই বুঝতে পারবেন। এবং আমরা আগামী সপ্তাহে সেটা প্রচার করতে চাই, বিশেষ করে আপনাদের যে সমস্ত ফ্রেন্ড যারা দেশের বাইরে আছেন বা আপনাদের যে সমস্ত ফ্রেন্ডরা আরো বেশি মানে এই সমস্ত মানে ফ্রেন্ডদের কাছ থেকে ঘটনা কালেক্ট করুন, দেশে আছেন বা দেশের বাইরে গেছেন এবং যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন, তাদের কাছ থেকে শুনে আমাদের কাছে ঘটনা পাঠাতে পারেন। শুরুতে জানিয়ে দিই কি আমাদের SMS করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে FORTI স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofm@radio40.fm, which is bhutofm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি কিন্তু আপনারা আপনাদের ঘটনা আমাদেরকে রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের ফেসবুক পেজে আসতে চাইলে আপনি চলে যান www.facebook.com/radio40, এছাড়াও আপনি চলে আসতে পারেন www.facebook.com/bhutfm.rasal। আমাদের দীর্ঘদিন যে পেজটা আপনারা মানে অনেকগুলো পেজ আছে, তার মধ্যে একটা পেজে অনেক বেশি লাইক ছিল, বাট পরে আপনারা জানতে পেরেছেন যে না, আমাদের যে আমরা পেজটা খুলেছিলাম কিছুদিন আগে, এই কয়েক মাস হবে, বছর খানেক হতে পারে বোধ হয় খুব বেশি হলে, মানে আপনাদের সাড়া পাচ্ছি এখনো এবং আপনারা সেই পেজে এসে আপনাদের কথা জানাবেন সেটাই আশা করব। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, এবং আজকে যিনি আমাদের প্রথম অতিথি তিনি হচ্ছেন হাফেজ মাইনুদ্দিন। তিনি আমাদের এখানে এসেছেন একটা অদ্ভুত টাইপের ঘটনা শোনাতে, রিসেন্টলি তার সাথে ঘটেছে। তিনি যখন আজকে প্রথম যখন আমাদের এখানে এসেই আমাকে প্রথম যখন কথা হয় তার সাথে, তার হাত দেখালেন এবং সেই হাতের মধ্যে কিছু দাগ, কিছু স্ক্র্যাচ দেখলাম, এবং এই দাগগুলো ঠিক ওইরকম না, মানে যে স্ক্র্যাচ হলে সাধারণত চামড়া উঠে যায় বা এরকম টাইপের কিছু না, ডিপ স্ক্র্যাচ কিন্তু কালো রঙের দাগ, খুব অদ্ভুত টাইপের, মানে রক্ত ভিতরে জমাট বাঁধে যেরকম ধরনের কালো হয় কিভাবে বুঝাবন, বা কালো কোনো পেন্সিল দিয়ে হাতের মধ্যে দাগ টানলে যেরকম হয় দাগগুলো অনেকটা সেরকম। এবং এই দাগগুলো কিভাবে তার হাতে আসলো, কি ঘটনা সেটাই শুনবো তার কাছ থেকে। চলে যাচ্ছি হাফেজ মাইনুদ্দিনের কাছে।
এটা নিজ ঘটনা তো বলবো, November 3 মঙ্গলবার ছিল, সেটি আমাদের কামরাঞ্চল এলাকার আলিঘাট, একজন ব্যবসায়ী কসমেটিক্স, তিনি একটা পণ্য তৈরি করেন যেটা ওড়ি এলাকা আরেকটা লোক সেই পণ্যটা তৈরি করে মার্কেটের মধ্যে কম রেটের মধ্যে ছাড়াতে উনি একটু খুব রাগান্বিত হন, একই পণ্য এবং কম মূল্যে ছাড়া তার জন্য একটু লসের ব্যাপার হয়, উনি তার সাথে প্রতিবাদ সরাসরি না করে উনি একজন তান্ত্রিকের কাছে গেছেন সহযোগিতা নেওয়ার জন্য, যে ওনাকে যেন ব্যবসাটা বন্ধ করে দেওয়া হয়, উনিও যেন বিছানা পড়ে থাকে, ব্যবসা যেন উনি না করতে পারে। উনি তান্ত্রিকের সাহায্যে এই কাজটা করতে গেছেন। যখন তান্ত্রিকের কাছে গেছেন এলাকার, তান্ত্রিক বলছে ঠিক আছে ওর সবকিছু ক্ষতি করে দেবো, আমাকে কিছু জিনিস এনে দিতে হবে এবং 50,000 টাকা লাগবে। উনি বলছে যে শনিবার দিন দিনের বেলায় যে লোকটাকে দাফন দেওয়া হয় মাটি, সেই সন্ধ্যার সময় ওই মৃত ব্যক্তির মাথার কাপড়টা কেটে আনতে হবে এবং তার পিঠের কিছু মাটি নিয়ে আসতে হবে এবং তার হাতের মধ্যে ওই লোকের নাম, যে লোকটাকে ক্ষতি করা হবে তার নাম লিখে দিতে হবে হাতের মধ্যে। উনি প্রস্তুত হয়েছে,
মানে ওই মৃত ব্যক্তির হাতের
মধ্যে যখন উনি কবরস্থানে গেছেন, তো যিনি কবর খোঁড়া হয় ওর সাথে বাজেট করে, মানে 300 টাকা ইয়ে করে কবরটা একটা খোঁড়া হয়েছে সন্ধ্যার সময়। কবর খোঁড়ার পর উনি কবরে নামছেন, উনি কবর যখন নামছেন এবং যখন মাথার কাপড়টা কাটলেন তখন তিনি খুব ভালোই ছিলেন, কোনো সমস্যা ছিল না, ভয়ও ছিল না। যখন উনি লাশটাকে মানে উপরে উঠে উনি একটু হাত দিয়ে ঠেলে দিয়ে মাটিটা এক মুঠ নিলেন, তখন উনার ভিতরে একটু খারাপ ছিল এবং যখন সে হাতটার মধ্যে তার নামটা লিখলো যে লোকটাকে ক্ষতি করা হবে, ওই লোকের নামটা যখন হাতের মধ্যে লিখছে তখন তাই সে বলতেছে আমার পুরো শরীর মনে হইতেছে পিপড়ালিকা পিপড়া কামড়েতেছে, চুলকানো শুরু করছে, এমন অবস্থা, জ্বালা পোড়া, পুরো শরীরটা চুলকানো শুরু করছে এবং খুব খারাপ অস্থিরতা লাগতেছিল। তারপর আমার জিনিস যখন প্রয়োজন আমি সব কিছু নিয়ে সেই আবার কবরটাকে মাটি চাপা দিয়ে আমি নিয়ে আসি বাসায়। বাসায় যখন আনা হয় তখন ওনার খুব শরীরটা টায়ার্ড হয়েতে উনি একটু বিশ্রাম নিয়েছেন, ঘুমিয়ে পড়ছেন বিছানার মধ্যে। যখন কাঁথেছেন চোখটা বন্ধ হয়ে গেছে, তো উনি ওই মুহূর্তে দেখতে পেয়েছেন যে উনি যে ঘুমিয়ে আছেন তার সাথে ওই মৃত ব্যক্তি যে কাপড়টা কেটে আনছে ওনার সাথে উনি ঘুমিয়ে আছেন এবং
সেই মৃত ব্যক্তিটা
তার সামনে
পাশে
শুয়ে আছেন এবং বলতেছেন আমার সাথে আসো। তখন তার চোখ খুলে গেল, ঘুম থেকে জেগে খুব দ্রুত, তো উনি মনে করছেন আমার মনের ভিতরে একটা ভয়, এটা একটা ভয় কাজ করতেছে, গোসল করি, খাওয়া দাওয়া করি আর এগুলো নিয়ে তান্ত্রিকের কাছে চলে যাই। তিনি যখন ফ্রেশ হওয়ার জন্য গোসলখানায় গোসল করতে গেছেন তখন তাকে জোরে খুব চর দেওয়া হয়, একটা চর খুব জোরে দেওয়া হয় এবং উনি চেঁচামেচি করেন, হইচই মানে খুব চিৎকার করেন। তো ওনার লোক ফ্যামিলির সবাই এসে তাকে ডাক্তার কাছে নেওয়া হয়, ডাক্তার বলছে এটা ব্রেন স্ট্রোক করছেন উনি।
আচ্ছা,
দুই তিন দিন উনি হাসপাতালে, হ্যাঁ উনি থাপড় দেওয়াতে ওনার সমস্যা হয়েছিল, তো ডাক্তার বলছে এটা ব্রেন স্ট্রোক করছেন। পরে উনি দুই তিন দিন হাসপাতালে ছিলেন, তো যখন হাসপাতালে ছিলেন হাসপাতাল থেকে আসলেন বাসায়, আসার পর তার একই অবস্থা, উনি যে একটু ভালো স্বাস্থ্য ছিল, গার্ডনটা পরিষ্কারই ছিল, কিন্তু যখন আসছেন উনি দুই দিনের মধ্যে এমন শুকান হয়েছে একেবারে কঙ্কালের মতো, আর একটু পুরোটা শরীর কালো কুস, মানে খুব কালো হয়ে গেছে, কালো বর্ণ হয়ে গেছে শরীরটা, এবং তার ছটপট অস্থিরতা দেখে ওনার ঘরের মেম্বারশিপ যে আমার একজন পরিচিত ছিল তিনি আমাকে নিয়ে গেছে যে আস আমার ভাইয়া যেন একটু পরিস্থিতি ভালো না একটু ঝেড়ে টেড়ে দিতে পারো। তো যখন আমি তাকে দেখতে গেছি তো ওনার পরিস্থিতি দেখেই আমি বলে দিছি যে না ওর তো পরিস্থিতি ভালো না, প্রচুর খারাপ, ওর অবস্থা অনেক ভালো না, এই লোকটা অসুবিধা ভালো না, ও অনেক বড় খারাপ একটা। কিছু কথা বলার পর ওই লোকটা আমার দিকে তাকিয়ে আছে, তাকে একটু কান্না করলো, খুব কান্না করলো। পরবর্তীতে আমি যখন তাকে ঠিক করার জন্য একটু ঝাড়বো, যখন আমি তার দুটা মাথার মধ্যে একটু হাত রাখি, ওই মুহূর্তের মধ্যে আমার উপর আঘাত আসে, মানে পুরো হাত এবং মাথার মধ্যে দেখি যে আমি করতেছি যে আমাকে খুব মারতেছে, খুব ফাপড় দিতেছে, ও খুব উল্টো পাল্টো, এবং এই দুই পাশে গলার দুই পাশে কামড় দেওয়া আছে, হাতের মধ্যে পুরো আঁচড় দেওয়া, মারাম আমাকে খুব মারতেছে। তো আমি ওনাকে একটা ধাক্কা দিয়ে অজ্ঞান হয়ে পড়েছে, আমি আমার কাজ আমার নিজেকে সেবের জন্য আমি আমার দোয়া পড়ে নিজেকে শুল বন্ধ করলাম। এরপর আমি বলছি ঠিক আছে ওনাকে আমি সুস্থ করি, ওনাকে একটু জ্ঞানটা ফিরুক, আমি কাজ এখন আর রাত করব, আর ওনাকে রাত্রবেলা গোসল করে দুই রাকাত নামাজ পড়ে তওবা করতে হবে। উনি অনেক বড় জাদু দিয়ে একটা ভুল কাজ করে ফেলছে, অনেক বড় অন্যায় কাজ করছে। ওনাকে যখন আমি পানি পড়ে জ্ঞানটা ফিরে আসে তখন আমি তাকে গোসল করে নামাজ পড়ে তওবা করাই এবং তার কাছ থেকে আমি শুনি যে আপনি কি করে আসছেন এরকম যে জিনিসটা, এটা তো খুব ভয়াবহ কাজ, এটা তো মৃত্যুর সাথে লড়াই করা, আপনি তো খুব অন্যায় কাজ করেছেন। উনি আমাকে সবকিছু খুলে বলে যে আমি একটা লোকের সমস্যা, ওনাকে ব্যবসাটা ডাউন করার জন্য তাকে আমি এইগুলো জিনিস করতে গেছিলাম, আমি সেই জিনিসগুলো আমাকে দিয়ে দেন। তো আমাকে এই কাপড়ের কাপড়টা মাটি সবগুলো দিয়ে দেয়। এখন পর্যন্ত তাকে আমি বলছি ঠিক আছে আমি তো আসি, আপনাকে আমি কাজ করে দিলাম। তো উনি এখন পর্যন্ত আজকে তিন তারিখ, আজকে ছয় তারিখ, এই আজকে তিন দিন উনি আমাকে শুধু বলছিল যে ভাই আমি এখনো সেই লাশটাকে দেখতে পাই, আমাকে শুধু একটাই বলে যে আমার সামনে আমার সাথে আসো। তুমি আমার সাথে এখন আজকেও আমি যখন আসতেছিলাম তুমি ফোন করে বলছে ভাই আমার আসবেন না আজকে, কারণ আমি এখনো দেখতেছি আমাকে সেই লাশটা আমাকে এখনো ডাকে যে আমার সাথে আসো।
ওকে, আমার প্রথম কথা হচ্ছে যে এই কাজগুলো যেমনই হোক না কেন, প্রথম কথা হচ্ছে এই কাজগুলোকে আমরা কেউই নিশ্চয়ই সাপোর্ট করি না, এবং এটাতে কারো ক্ষতি হোক বা না হোক এই কাজ দিয়ে এই কাজের কোনো ফল পাওয়া যাক বা না পাওয়া যাক এই কাজগুলো করতে যাওয়া উচিত না। একজন মানুষের কাছ থেকে, একজন মৃত মানুষের কাছ থেকে, মানে মৃত মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তার সাথে এই ধরনের কাজ করাটা তো মানে বেশ মানে অন্যায়, অবশ্যই অন্যায় একটা কাজ, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনি এমন কোনো কাজ কেন করবেন যে কাজটা করার পরে আপনি দেখবেন যে যে ভয়টা, যে মানে যে মানুষটা যেখানে যে এই ঘটনার মতো আমি বলি যে একজন মানুষ যে হচ্ছে আসলে যার অস্তিত্ব পৃথিবীটা নেই সেই মানুষটা আপনার পিছু ছাড়ছেন, আপনি শুতে যাচ্ছেন, আপনি দেখছেন যে আপনার আপনার বিছানায় আপনার পাশে একজন মৃত মানুষ শুয়ে আছে, একজন মৃত মানুষ ক্রমাগত আপনাকে ডাকছে এবং বলছে তার সঙ্গে আসতে, তার সঙ্গে কোথাও যেতে। ব্যাপারটা ভয়ঙ্কর না? আরো ভয়ঙ্কর একটা ঘটনা রয়েছে আমার কাছে এবং সেই ঘটনাটা আমি পড়ে শোনাতে চাই আপনাদেরকে এই মুহূর্তে। এবং এই ঘটনাটা আমাদের দেশের বাইরে থেকে একজন পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, হাউ আর ইউ? আই এম রেগুলার লিসনার অফ ভোট এফএম, মাই নেম ইজ আনিকা, আই লিভ ইন নিউ ইয়র্ক সিটি। এবং নিউ ইয়র্ক থেকে এইটা পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে তার অনেক প্যারানর্মাল এক্সপিরিয়েন্সেস আছে, আজকে একা শেয়ার করছেন তিনি। ওকে, আমি থাকি নিউ ইয়র্কের কুইন্সে, আমার কলেজ ম্যানহাটনে। আমি এভরিডে কলেজে যাই ট্রেনে করে, বাট একটা পার্টিকুলার উইকে একটু ডিফারেন্ট ছিল। আমি অনেক আর্লি মর্নিংয়ে বের হই আর বাসায় আসি অ্যারাউন্ড 4 PM। সো দিস ওয়াজ মানডে এবং মানডে মর্নিং ছিল সেটা। আমি ট্রেনে বসেছি, বসার পর আমি নোটিস করি যে ট্রেনের উইন্ডোর নিচে প্লেসটাতে আল্লাহু আকবার লেখা, অ্যারাবিকে কেউ কার্ভ করে লিখেছিল। আই থট ইট ওয়াজ নর্মাল, সো আমি ইগনোর করলাম, বাট ইট ওয়াজ কাইন্ড অফ ক্রুল, বিকজ এটা অনেক রেয়ার যে নিউ ইয়র্কের কোনো ট্রেনে এরকম ধরনের একটা কথা বা আল্লাহ লেখা থাকবে বা কোনো অ্যারাবিক কিছু থাকবে লেখা থাকবে এরকম। দেন আমার ক্লাস শেষ করে আসার বাসায় আমি রওনা হলাম এবং দেন আমি ট্রেনে করে ঢুকে আমি আমার ক্লাস শেষ করে বাসায় রওনা হলাম এবং দেন আমি ট্রেনে ঢুকে দেখি যে ট্রেনটা ফুললি প্যাকড, বিকজ অনেক মানুষজন তখন স্কুল আর বাসা ওয়ার্ক থেকে বাসায় ফিরছিল। সো আমি দেখি যে দুটো সিট ফ্রি আছে, কেউ বসছে না সেই সিটগুলোতে এবং আমি বসে পড়লাম। বাট দ্য উইয়ার্ড থিং ইজ যে আমার পাশে কেউ বসলো না, অনেক লোক দাঁড়িয়েছিল আমার দিকে তাকিয়ে দেখলো কয়েকজন, আর এম্পটি সিটটার দিকে অনেকে তাকিয়েছিল বাট বসলো না, উইয়ার্ড লাগলো। আমি উইন্ডোর দিকে থাকতেই আমার চোখ পড়লো উইন্ডোর নিচের প্লেসটাতে সেই মর্নিং এ সেই লেখা এবং সেই একই ভাবে লেখা রয়েছে। এবং আমি সেই, তার মানে আমি সেই সেম সিটে বসে আছি যেটাতে আমি সকালবেলায় বসছিলাম। আমার বাসায় যাওয়ার পথ দুইটা, একটা পথ হলো আমাদের এইদিকে অনেক বড় বাজার আছে, মোস্টলি সব হিন্দু স্টোরস ওখানে, আগরবাতির স্মেল আমি লাইক করি না, সো আমি সেকেন্ড পার্টটা নেই। আমি বাসায় হেঁটে যাওয়ার সময় আমাকে একটা এমটি নেইবারহুড দিয়ে যেতে হয়, হেঁটে যেতে হয়, একটা মন্দির পাস করি, একটা চার্চ আর একটা মসজিদ, দেন জাস্ট কিছু বাড়িঘর। অনেক কোয়াইট একটা প্লেস, এতটাই কোয়াইট যে পিন ড্রপ করলে সাউন্ড পাওয়ার কথা। আমি একা একা হাঁটতে থাকি, আমার কানে হেডফোনস, আমার পেছনে আই ফেল্ট যে কেউ একজন আছে, এবং আমি একটু দেখি যে পেছনে, বাট কেউ মানে একটু তাকিয়ে দেখি পেছনে, বাট কেউ আসলে ছিল না। আর একটা উইয়ার্ড আতরের স্মেল আসছিল আমি, এবং এবং ইট স্মেলড রিয়েলি গুড, এবং মানে একটু ব্যাপারটা উইয়ার্ড ছিল, বাট আতরের গন্ধটা খুব সুন্দর ছিল। বাসায় ঢোকার আগ পর্যন্ত স্মেলটা পাই আমি, এবং আমি জানতাম যে এটা এটা খুবই মানে এটা 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 ঠিক মানে কি বলবো যে পাওয়ার কথা না, আমার সাথে প্যারানরমাল কোনো কিছু ঘটছে এবং অনেকবার, সো আমি অতটা স্কেয়ার্ড হই না। এবং এবং আমি 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 সামটাইমস আমার কাছে ভয়ঙ্কর লাগে, তখন মনে হয় যে কেউ ভয় দেখিয়ে আমাকে, কেউ আমাকে ভয় দেখাচ্ছে। এনিওয়ে দেন দ্য নেক্সট ডে সেম থিং হলো, এবং কোইনসিডেন্টলি নাকি আমি জানি না এবং আল্লাহ জানেন সেটা, বাট সেই একই সিটে আমি আবার জায়গা পেলাম এবং একই সিটে বসলাম, এবং একইভাবে কেউ আমার পাশে বসলো না, বাট আমি স্মেল পাই আতরের। আজকে স্মেলটা এত স্ট্রং ছিল, একটা অ্যাডিক্টিং টাইপের একটা ফ্রেগ্রেন্স। দেন ফ্রাইডে আমি ক্লাস শেষ করে স্টেশনে গেলাম, ট্রেন আসতে লেট করছিল, দেন আসলো ট্রেন ফাইনালি। আজকেও ট্রেনটা ফুললি প্যাকড, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, স্লোলি এমটি হতে থাকল ট্রেন। ওহ, আমি লাস্টের বগিতে উঠেছিলাম, এমটি সিটটা দেখে আমি বসে পড়লাম। দেন ট্রেনের ভেতরে কেমন যেন একটা একটা বাতাস ফিল করলাম, ঠান্ডা বাতাস, এতই ঠান্ডা যে আমি কাঁপছিলাম। ট্রেনটা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছিল স্টিল, সো উইন্ডোর দিকে তাকালে রিফ্লেকশন দেখা যায়, আমার আশেপাশে কেউ নেই। দেখি পেছনে তাকিয়ে দেখি আমি কমপ্লিটলি একা, আমি ছাড়া এই ট্রেনে আর একটা মানুষ নেই। হাউ ইজ ইট পসিবল? ভয় পেয়ে যাই, আয়তাল কুরসি পড়তে থাকি, ট্রেনের ভেতরে উইন্ড ব্লো করতে থাকে। আমি জানতাম সামথিং রং, কিছু একটা ঘটছে আর কি, মানে সামথিং মানে কিছু একটা আছে সেখানে। নিজেকে বলতে থাকি যে আমি মেবি কোনো একটা লজিক্যাল এক্সপ্লেনেশন খুঁজছিলাম, আই ওয়াজ গেটিং গুজবাম্পস। এবং তারপর কি মনে করে আমি চোখটা আমার পড়লো আমার উইন্ডোর নিচে এবং ওই প্লেসটায়, দেখি আজকেও আমি সেই একই সিটে বসে আছি। হাউ ইজ ইট পসিবল যে আমি ট্রেনের সেম সিটে বসলাম পরপর পাঁচ দিন, আর এই কয়দিনে আর কেউ আমার পাশে বসল না কেন? আই ফেল্ট সো লস্ট, আমি ফ্রোজেন হয়ে গিয়েছিলাম। এবং 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 আমি দেন আমি উইন্ডোর রিফ্লেকশনে দেখি যে আমার পাশে একটা লেডি বসে আছে, আমি মুভ করতে পারছি না। লেডিটা হোয়াইট কালারের বোরকা পরে আছে, তার ফেস আইস সব ঢাকা। নিউ ইয়র্কে হোয়াইট কালারের বোরকা আর নিকাব পরে আমি এই ফার্স্ট দেখলাম, বাট মানুষের তো অ্যাটলিস্ট চোখ দেখা যায়। আমি ভয়ে আমার পাশে তাকালাম না, চোখ বন্ধ করে ফেলি এবং দোয়া পড়তে থাকি। দেন আই ফেল্ট যে আমার মাথায় লেডিটা হয়তো টাচ করেছিল, আমি হিজাব পরি, সো আমার হিজাবের ওপরে আই ফেল্ট যে টাচটা একদম ক্লিয়ারলি আমি বুঝতে পারলাম যে আমার হিজাবের ওপরে কেউ টাচ করছে। আমি এরপর কিছু মনে করতে পারি না, আই থিঙ্ক আমার সেন্স হারিয়ে ফেলেছিলাম। দেন আমি চোখ খুলে দেখি যে ট্রেন আমার স্টপে পৌঁছেছে। বাই দ্য ওয়ে আমার স্টপটা হলো লাস্ট স্টপে, আমি অ্যাজ ফার্স্ট অ্যাজ পসিবল বাসায় চলে যাই। এবং আমি জানি না আমি ঠিক মতো বলতে পারছি না, বলতে পেরেছি কি না, অ্যান্ড আমি জানি না আমি কেন এতটা মানে এত মানে আর আর আরও অনেক এক্সপিরিয়েন্স ফেস করি, বাট আমি আই ফিল যে হোয়াট এভার মানে সেগুলো যা কিছুই ছিল না কেন, আমার মনে হয় না যে আর যাই হোক যাকে আমি দেখেছিলাম শি ওয়াজ ব্যাড, কারণ ভালো জিনদের যে যদি এ ধরনের কোনো সুগন্ধ থাকে বলে আমি জানতাম যে ভালো জিন আশেপাশে থাকলে সুগন্ধ থাকে, হয়তো উনি জিন ছিলেন। বাট আমার কোনো ক্ষতি করেননি। আর আমি জানি যে খারাপ জিন কেমন হয় সেটা আমার জানা আছে। আমি আম্মুকে বলি ব্যাপারটা, আমার আম্মু আমাকে জিজ্ঞেস করে যে আমি কি দোয়া পড়তে পড়ে বের হই না। আমি বলেছি যে ইয়েস সবসময় দোয়া পড়ি, তারপর আম্মু আমাকে কিছু বলে না। এবং আমার ফ্যামিলিকে ফ্যামিলি অনেক রিলিজিয়াস, বাট আমাদের সাথে অনেক কিছু হয়, আমি জানি না ওয়াই। এবং এটাই মোটামুটি ঘটনা ছিল। এবং এবং আমাকে তিনি বলছেন যে আরো অনেক কিছু লিখেছেন যে আমাদের অনেক চারপাশে মানে হ্যালোইনের পর কিছু কিছু টাইমস আমাদের বেশ কিছু প্রবলেম হচ্ছে, বাট আমাদের হাউসটার প্রতি অনেক মায়া হয়ে গেছে, তাই ছেড়ে যেতে পারছি না। আল্লাহ ভালো জানেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। সো এইটা পাঠিয়েছেন আমাদেরকে আমাদের একজন লিসেনার, এবং ঘটনাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং আপনি চিন্তা করতে পারেন যে আপনি দীর্ঘদিন ধরে একটা রাস্তা দিয়ে একটা জায়গায় আপনি যাচ্ছেন এবং আপনি কখনো জানেননি না, মানে আপনি কোনোদিন চিন্তাও করবেন না যে আপনার পাশে বাসে বা ট্রেনে কেউ না বসলে আপনি হয়তো এমনিতে ধরে নেবেন যে হ্যাঁ জাস্ট বসছে না। বাট অনেক আপনি একটা মানে আপনি অনেক মানুষ দাঁড়িয়ে আছে আপনার চারপাশে এবং আর কেউ বসছে না আপনার পাশে, তখন তো আপনার একটু এরকম একটা মানে ফিলিং আপনার হবেই যে কেন বসছে না, কি ঘটনা। এবং একটা দিন আপনি আবিষ্কার করলেন যে আপনার পাশের সিটটিতে আরেকটা মহিলা বসে থাকেন, যার কারণে সেই মহিলাটাকে খুব অদ্ভুত কোনো একটা কারণে হয়তো সবাই দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন না। জিনিসটা উল্টো হয়, আপনি দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাবে না। এখানে ব্যাপারটা পুরোপুরি অন্যরকম, যে সবাই দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। এটাই মেইন ব্যাপারটা ছিল। এবং আমার কাছে ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি আপনাদের পড়ে শোনালাম। কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ ফ্রেন্ড এসএমএস করেছেন এবং বলেছেন যে খুলনাতে আমরা কবে আসবো সুন। আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি খুলনা যে একটা প্রোগ্রাম করতে চাই, এবং আমাদের যে আমাদের ইচ্ছা আছে এখনো পর্যন্ত যে নেক্সট কোনো আউটডোর করলে আমরা খুলনাতেই করবো। সো আমার মনে হয় যে সেটা খুব বেশি দেরি না, এবং এখন তো পারফেক্ট টাইম, শীত চলে এসছে। আমাকে সানি এবং তার ওয়াইফ ফ্যান্সি এসএমএস করেছেন এবং তারা শুনছেন কুমিল্লা থেকে। এছাড়াও প্লাবন আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে বাইরের যে ঘটনাগুলো শুনি বা শোনেন তিনি, সেগুলো ভালো লাগে তার কাছে। এমডি সাইদুর রহমান আমাদের এসএমএস করেছেন, মুক্তা আমাদের এসএমএস করেছেন এবং 13 তারিখে তিনি পিকনিকে যাবেন সেটা লিখেছেন আমাদেরকে। এস এইচ আব্রার আমাদেরকে লিখেছেন আই লাভ ভূততম। আমাদেরকে অনেক খুলনা থেকে এসএমএস করেছেন এবং বাবু যশোর থেকে এসএমএস করেছেন, খায়রুল ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে এসএমএস করেছেন, ঐশিতা আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি অ্যাডভোকেট মাসুম এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন আমাদেরকে নাজ ধানমন্ডি থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ফুর্তি রাশেদ, ইদিতা আমাদের এসএমএস করেছেন, আবেদ আমাদের এসএমএস করেছেন, খায়রুল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, লিখেছেন যে মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ সিক, আই নিড টু কাম ইন। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে আপনি একটু আপনার ডিটেইলটা যদি আমাদের লিখে পাঠান যে কি সমস্যা আপনার ভাই, তাহলে হয়তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ প্যারানর্মাল কিছু ঘটছে, তাহলে যদি এরকম কোনো সমাধান যদি কেউ এখানে হাফেজ সাহেব আছেন, তিনি যদি মনে করেন তিনি বলতে পারেন। চৈতী সাহা আমাদের এখানে লিখেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন তার এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি ফাহিম ঢাকা থেকে এস এম এস করেছেন আমাদেরকে, আরো অনেকে রাফিন এসএমএস করেছেন, অনেক এসএমএস করেছেন, রকি এসএমএস করেছেন, বিভাস এসএমএস করেছেন, সাকিব সহ আরো অনেকে এসএমএস করেছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই এবং বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও 50 অ্যান্ড ডোন্ট স্টপ দ্য 50। আপনারা ফেসবুকে নিশ্চয়ই পোস্ট দেখতে পাচ্ছেন, সেই পোস্ট গুলো অনুযায়ী আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন এখানে যে এখানে এখানে যে আপনি পোস্ট করবেন। যেমন আমি দেখতে পাচ্ছি অনেক লিখেছেন যাত্রাবাড়ি থেকে আমাদের এখানে কমেন্ট করেছেন তিনি, এবং আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি হরর মুভির নাম জানতে চেয়েছেন, এবং হরর মুভির নাম আমার তো মনে হয় যে আপনি একটু সার্চ করলেই পেয়ে যেতে পারেন, আমার চাইতে গুগলকে বললে আরো বেশি ফার্স্ট আপনি পেয়ে যাবেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আজকে রাত্রেবেলা আপনি মানে কি বলবো যে রিং দেখে ফেলতে পারেন। মনের অবস্থা একইরকম। তাইজুল ইসলাম মিরান আমাদের লিখেছেন যে কি ব্যাপার আসল ভাই কমেন্ট পড়বেন না, আপনি উত্তর পেয়ে গেছেন আপনার। এছাড়াও ইঞ্জিনিয়ার নাসিরুদ্দিন লিখেছেন আসল ভাই ভয় লাগছে, ডেফিনেটলি আমরা ভয় লাগছে শুনলে খুব খুশি হই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে শিমুল হাসান লিখেছেন যে আমি গ্রামের এবং জিনের গল্প শুনতে চাই। আচ্ছা ভয়ের গল্প নাকি মানে ভয়ের গল্প নাকি গ্রামের এবং জিনের গল্প, এটা আমাকে একটু জানান ক্লিয়ারলি। আমার যে ভয়ের গল্পটা শোনাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ গ্রামের বললাম বা জিনের বললাম কিন্তু আপনার ভয় লাগলো না বিরক্ত লাগলো তখন কেমন হবে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে সেকেন্ড ইমেলটা অসম ছিল, লিখেছেন হাফিজ রাজা। এছাড়াও এস পি সঞ্জয় আমাদের লিখেছেন যে ভালো লাগছে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই দুটা ঘটনায় ভালো লেগেছে দুটো না মনের, বা আমাদেরকে রোমিও অর্ণব আমাদের এখানে কমেন্ট করে এখানে কমেন্ট করেছেন। এখানে দেখতে পাচ্ছি আবদুল্লাহ মামুন তাজ লিখেছেন, আমিনুল রূপন লিখেছেন, এছাড়াও অভিজিৎ বণিক পৃথিবী আমাদের এখানে লিখেছেন, আমাদের এখানে আরও লিখেছেন হন্টেড আলিফ, এছাড়াও আমাদের এখানে লিখেছেন ভোরের কুয়াশা রাশেদ, এছাড়াও আমাদের এখানে সুমন শবনম মুস্তারি নাবিলা আমাদের এখানে লিখেছেন, এবং আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি আকাশ তুহিন, আমাদের এখানে লিখেছেন জিফাত রিফাত, এছাড়াও আরো অনেকে। সো আমার মনে হয় যে আচ্ছা আমাদেরকে লিখেছেন একজন দেখতে পাচ্ছি ডুয়াল স্কেটস, তিনি লিখেছেন যে রাসেল ভাই আই হ্যাভ লিটল এক্সপিরিয়েন্স, এবং তিনি বলছেন যে শুড আই মেল ইউ, হ্যাঁ ডেফিনেটলি আপনি অবশ্যই আমাকে মেল করবেন, এবং আপনি অবশ্যই অবশ্যই আমাকে মেল করবেন। এবং আমার মনে হয় যে নাম আমি আরেকবার আপনার জন্যই নিয়মটা বলে দিই, আপনি যেটা করতে হবে আপনাকে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে মনে রাখতে হবে, একটু লিখে নিতে হবে কষ্ট করে। ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofmatherveterinforty.fm which is bhutofmatherveterinforty.fm, এখানে আপনি নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনি আপনি আমাদের আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আপনি ভূত এফএমের পেজে গিয়ে বা ভূত এফএম আমাদের রেডিও ফুটির পেজ থেকেও আপনি কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করে ফেলতে পারেন। সো আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা সরাসরি চলে যেতে চাই দিনারের কাছে, দিনার আছেন আজকে, এবং দিনারের কাছে গিয়ে আমরা নেক্সট ঘটনা শুনবো। আমাদের ন্যান্ডুজের গেস্টটা কিন্তু এখন ওয়েট করছে, তারা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জয়েন করবেন, যারা গত সপ্তাহে আমাদের সাথে হ্যালোইন করেছেন এবং আমরা টেবিলে টেবিলে গিয়ে যাদের ঘটনা শুনেছিলাম তারা কিছুক্ষণের মধ্যে আমাদের জয়েন করবেন। এখন আমরা শুনবো দিনের ঘটনা, দিনার শুনি আপনার প্রথম ঘটনাটা।
জি আসসালামু আলাইকুম লিসেনার্স, রাসেল ভাই আমি যে ঘটনাটি শেয়ার করছি এটা আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনি, তো আমার ফ্রেন্ড কা তার কাজিন ঘটনাটি যেভাবে বলেন ঠিক আমি সেভাবে শেয়ার করছি। তো ঘটনাটি হচ্ছে রাসেল ভাই ইন্ডিয়ার একটি ঘটনা। তো ইন্ডিয়ার দিল্লি থেকে কিছু দূরে নয়ডা নামক একটা জায়গা আছে, তো ওইখানটায় বেশ কিছু আইটি পার্ক রয়েছে। তো ওই আইটি পার্ক গুলোতে হচ্ছে আপনার এমএনসি কিছু কোম্পানি গুলো সেখানে আপনার সেই আইটি পার্ক
অনেকেই জানে।
জি এটা ওয়েল নোন। তো ওই আইটি পার্ক গুলোতে আপনার হচ্ছে এমএনসি কোম্পানি গুলোতে ভর্তি একেবারে সেখানে। তো আমার ফ্রেন্ডের যে কাজিন তাকে ঘটনাটা বলে, তো ঠিক সেই যেভাবে বলে আমি ওইভাবে বলছি। তো ফ্রেন্ডের কাজিন সে গ্রাজুয়েশন শেষ করেই সেই নয়ডার আপনার কোন একটা আইটি পার্কের কোন একটা কোম্পানিতে এমএনসিতে তার জব হয়ে যায়। তো সেখানে সে জব শুরু করে, তো জব শুরু করার পর এটা 2004 এর দিকের ঘটনা আছে ভাই। তো সে জব শুরু করার পর সে যেহেতু নতুন ছিল তো ইনিশিয়ালি তাকে শিফটে ডিউটি করতে হতো সেই অফিসে। তো যখন আসলে আমি এটা শুনি তখন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে আমি যে প্রফেশনে আছি ওইটাও কিন্তু মানে সেম মানে শিফটে কাজ করতে হয়। তো সে যখন শিফটে কাজ করতো তো সে লক্ষ্য করতো যে তাদেরকে ম্যাক্সিমাম টাইম রাতেই অফিস করতে হতো। তো কিছুদিন অফিস করার পর সে লক্ষ্য করলো যে আপনার নাইট শিফটে যারা নিউ জয়েন করেছে তাদেরকে শুধু নাইট শিফটে কাজ করতে হয়। তো তারা কাজ করতো, তো তারা অনেকে মিলে রাতের বেলা কাজ করতো। তো তাদের মধ্যে যেটা ছিল যে আপনার তারা কাজের প্রেশার যখন কম থাকতো তারা করতো কি যে নিজেরা নিজেরা মিলে আপনার কেউ ঘুমাতো আর অন্য মানে একজন ঘুমালে অন্য একজন কাজ করতো, ঠিক আবার একটু সময় পর সে ঘুমাতে যেত যে ঘুমাচ্ছে তাকে উঠিয়ে দিয়ে কাজটা বুঝিয়ে দিচ্ছে। তো এভাবে করে তারা কাজ করতো এবং তাদের টাইমটা ছিল হচ্ছিল রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত। তো এরকম অফিস করার পর আপনার কয়েকদিন করার পর তো তাদের ওই আমার ফ্রেন্ডের যে কাজিন ছিল তার এক কলিগ হঠাৎ আপনার সে অফিস আসা বন্ধ করে দেয়। তো তখন আমার ফ্রেন্ডের যে কাজিন ছিল তো সে ওই তার কলিগকে ফোন দেয়। তো আমরা যেহেতু জানি যে প্রতিটা কোম্পানি কিছু এইচআর পলিসি থাকে, তো আমার ফ্রেন্ডের কাজিন তার সেই কলিগকে সেটা বোঝানোর জন্য তাকে ফোন দেয়। তো ফোন দেওয়ার পর সে যেটা বলে যে সে অফিসে আসবে না এবং সে নাইটও করবে না ওই অফিসটায়। তো এটা শোনার পর সে ওই মেয়েটার বাসায় যায়। তো মেয়েটার বাসায় গিয়ে সে যে দেখে সে মেয়েটা তার বাসার বেলকনিতে বসে আছে। তো বাসায় যাওয়ার পর তার কাছে প্রথম ব্যাপারটা অদ্ভুত লাগে যে সে হঠাৎ কেন অফিসে কেন আসবে না। তো সে ওই মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি অফিসে কেন যাবো না, সবই উনি জিজ্ঞেস করে। তো মেয়েটা কোনো রেসপন্স করছে না তার কথায়। তো মেয়েটা তার দিকে তাকিয়ে মানে কেঁদে দেয়। তো মেয়েটা কেঁদে দিয়ে মানে কেঁদে দিয়ে তাকে তার বাম হাতটা ওই ফ্রেন্ডের কাজিনকে দেখায়। তো উনি তার বাম হাতটা দেখে যে তার বাম হাতে খুব ডিপলি কয়েকটা স্ক্র্যাচ। তো তখন তার কাছে ব্যাপারটা বেশ মানে অবাক অবাক হয়ে যায় উনি দেখে। তো উনি তখন উনি গেস করে যে হয়তো বা কেউ তার সাথে মিসবিহেভ করেছে কিনা। তখন সে তার কলিগকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি কেউ কোনো মিসবিহেভ করেছে কিনা। তখন সে বলে যেটা যে এটা কোনো মানুষ করে নাই, সে কাঁদতেছিল এবং বলতেছিল এই কথাটা,
সে নিজেই বলছে এটা।
হ্যাঁ, তো সে তখন বলে যে তাহলে কি কোনো পশু প্রাণী এরকম কিছু। তখন সে মানে বলতে চাচ্ছে না এমন একটা টিচু। তো তাকে অনেক জোরাজুরি করার পর ওই মেয়েটা যেটা ওই তার কলিগ তাকে যেটা রিপ্লাই করে সেটা হচ্ছে যে ওই স্ক্র্যাচ গুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, মানে দেখে মনে ছিল মানে দুই তিন দিনকার আগে কোনো একটা স্ক্র্যাচ হয়েছে তার হাতে। তো মেয়েকে অনেক জিজ্ঞেস করার পর মেয়েটা যেটা বলে তার কলিগ যেটা বলে যে লাস্ট দুই দিন আগে যখন তার লাস্ট সে নাইটটা করে আসে সেই অফিস থেকে সেদিনকার ঘটনা। তো সেই দিন তার কলিগ আর আমার ফ্রেন্ডের কাজিন তারা একসাথেই কাজ করতেছিল অফিসে। তো তাদের ফ্লোরে তাদের যে বেটা ছিল তো ওই বেটার মধ্যে তারা দুইজনই রাতেবেলা কাজ করতো। তো আমার ফ্রেন্ডের যে কাজিন ছিল সে হচ্ছে কি সে ব্রেক নিয়ে ঘুমিয়েছিল তার ডেস্কের মধ্যে। তো আর তার কলিগ যে সে কাজ করছিল তো সে তখন নেট শপিং করতেছিল। তখন মোস্ট অ্যারাউন্ড আপনার তিনটা কি সাড়ে তিনটা হবে রাত। তো এই সময় তাদের পাশের ডেস্কে ফোন বেজে ওঠে। তো তার কলিগ গিয়ে সেই তার ডেস্ক থেকে উঠে ওই ডেস্কের ফোনটা পিক করতে যায়। যখনই সে ফোনটা পিক করতে যায় তখন ফোনটা কেটে যায়। তো সে আবার তখন সে তার নিজের ডেস্কে চলে এসে তো নিজের ডেস্কে আসার পর সে ভাবতেছিল যে ওই ডেস্কে তো আসলে ফোন আসার কথা না, কারণ ওই ডেস্কটায় যিনি বসেন তিনি হচ্ছে তাদের একজন সিনিয়র অফিসার এবং তার শিফট হচ্ছিল ডেতে মর্নিংয়ে। তো অবভিয়াসলি তার ডেস্কে রাতেবেলা কোনো ফোন আসার কথাই না। তো যাই হোক সে আর মানে ততটা ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি। তো সে চিন্তা করলো যে আমি একটু ওয়াশরুমে ফ্রেশ হই। তার কলিগ চিন্তা করছে যে সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে এবং ফ্রেন্ডের কাজিনকে উঠিয়ে দিবে এবং সে একটা ম্যাপ নিবে। তো যেই সে ওয়াশরুমে দিকে যায় তো ওয়াশরুমে গিয়ে উনি ফ্রেশ ট্রেশ হয়। তো ফ্রেশ হওয়ার পর আসার ভাই আমি আগেই বলেছি যে ওই বেটাতে কিন্তু তারা দুইজনই ছিলেন। তো উনি যখন সে ওয়াশরুম থেকে বের হয় তো উনি ফিল করলেন কোনো মানে কেউ কেউ হবে না ওখানে আর কেউ ছিল না। উনি জাস্ট ফিল করলেন যে কিছু একটা এসে তার বাম হাতের আর্মসের দিকে ব্রাশ করে দিল। ব্রাশটা এরকম ছিল যে আপনার শার্প কোনো ব্লেড অথবা সেফটি পিন স্ট্র্যাপে কিছু দিয়ে যদি ঘষা দিলে যেরকম হবে ঠিক ওই রকম একটা স্ক্র্যাচ। এবং যে জায়গাটা স্ক্র্যাচ করেছে ওই জায়গার মাংসপেশিগুলো আপনি স্কুইল করতেছিল। তো সে এটা দেখে সে চারপাশে দেখে যে সেখানে কেউ নেই সে ছাড়া এবং সে কোনো কিছুর সাথে মানে আঘাতপ্রাপ্ত হয়নি যেরকম কিছু একটা হবে। তো সে সেটা ধরে হাত দিয়ে চেপে ধরে আপনার সে আগে বাড়তেছিল। তো আগে বাড়ার সময় সে লক্ষ্য করলো যে তার যে কলি যে আমার ফ্রেন্ডের কাজিন সেই যে মাথা রেখে ডেস্কে ঘুমাচ্ছিল তার পাশে আরো দুজন মানুষ
আচ্ছা
দূরের থেকে তার কাছে মনে হচ্ছিল। তো এটা দেখার পর সে একটু স্লো হয়ে যায়।
আচ্ছা,
তো সে কাছাকাছি যাওয়ার পর লক্ষ্য করলো যে আসলে সেই দুইটা কোনো হিউম্যান বডি না, শ্যাডোর টাইপের কিছু একটা ফিগার হবে। দুইটা ফিগার ঠিক পাশের ডেস্কে ঠিক ওর মতো করেই শুয়ে আছে। তো সাডেন টাইম যেটা হয় যে আমার ফ্রেন্ডের কাজিনের ডেস্কে একটা ফোন আসে, ওদের সুপারভাইজার উনি ফোন দেন কিছু অর্ডারের কিছু কাজ ছিল।
আচ্ছা,
তো ওই আমার ফ্রেন্ডের কাজিন সে উঠে ফোনটা পিক করে। তো স্বাভাবিকভাবে উনি কথাটা বলেন। তো এটা দেখার পর সে একটু সাহস পায়। তো সে তার সামনে গিয়ে হেঁটে গিয়ে বসে সে কিন্তু পুরো ট্রমাটাইজ একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে, উনি কথা বলতেছে না। কারণ ফ্রেন্ডের কাজিন তাকে কয়েকটা কোয়েশ্চেন টোয়েশ্চেন করে বাট সে কোনো রিপ্লাই করতেছে না, সে একেবারে মানে ট্রমা হয়ে আছে। তো যাই হোক সে ব্যাপারটা ই করেনি। তো সকালবেলা সে মেয়েটা বাসায় চলে যায়। তো তারপর থেকে হচ্ছে তার এই ঘটনা, সে অফিসে যাবে না। তো এটা শোনার পর ওই ফ্রেন্ডের যে কাজিন তার কাছে ব্যাপারটা খুব উইয়ার্ড লাগে। তো প্রথম প্রথম সে চিন্তা করতে লাগলো যে তার কাছে একটু খারাপ লাগে যে সে হয়তো তার সাথে ছিল বাট সে তো কোনো কিছু ফিল করেনি ওই রাতে। তো সে যেটা করলো সে প্রথমে চিন্তা করলো যে হয়তো বা তার কলিগের হ্যালুসিনেট হইতে পারে। কিন্তু সে আবার চিন্তা করতেছে যদি হ্যালুসিনেটই হয় তাহলে তার এরকম স্ক্র্যাচ মানে ডিপ স্ক্র্যাচ হওয়ার কথা না, কিন্তু ট্রমা হওয়ার কথা না তার। তো যাই হোক সে ওই বাসা থেকে চলে আসে। তো সে বাসা থেকে চলে এসে সে অফিসে তাদের সুপারভাইজার যিনি ছিলেন তাকে ঘটনাটা পুরোটা খুলে বলে সেই অফিস সম্পর্কে যে ওই কলিগের সাথে এইরকম এরকম কিছু ঘটনা ঘটেছে। তখন সেই তাদের যে সুপারভাইজার উনি খুব স্ট্রেঞ্জলি ব্যাপারটাকে না খুব নর্মালি নিলেন,
খুব একটা মানে পাত্তা দিলেন না, উড়িয়ে দিলেন। তো তখন এই ব্যাপারটা তার কাছে খুব সাসপেশিয়াস লাগে যে এমন কেন রিয়েক্ট করলো। তো যাই হোক, তো তারপরে দিন ওই আমার ফ্রেন্ডের কাজিনের আপনার ই ছিল, নাইট ছিল, নাইট শিফট ছিল। তো সে নাইট শিফটে যখন কাজ করতেছে তখন তার সাথে যে কলিগুলো ছিল সবাই হচ্ছে নিউ, তার সাথে নিউলি জয়েন করছে সবাই। তো উনি সবার সাথে বলতেছিল যে এরকম শুধু আমরাই কেন, নতুনদেরই কেন নাইট শিফটে কাজ করতে হচ্ছে, পুরাতনরা নাই কেন। তখন তারা বলতেছে যে অনেকের কাজ নেই বাট তাকে তাদেরকে জোর করেই মানে রাতের বেলা অ্যাসাইন করা হচ্ছে কাজের জন্য। তো তারা বলতেছে যে আসলে এই ব্যাপারে কোনো কমপ্লেন করো লাভ হবে না, বা সিনিয়ররা তাদের কথাকে কোনো পাত্তাও দিত না। তো যাই হোক, সেদিন রাতে তারা নিজেরা নিজেরা মিলে এগুলো শেয়ার টেয়ার করে। তো শেয়ার টেয়ার করার পর রাসেল ভাই সকালবেলার দিকে তারা সবাই চলে যাবে অফিস শেষ, তো রাতেরবেলা তারা নিজেরা নিজেরাই ওই কলিগের ঘটনাটা নিজেরা নিজেরা বলে। তো যখন তাদের অফিসে যে ক্যাব ছিল, ক্যাবটা তাদেরকে নেওয়ার জন্য আসে অফিসের নিচে, তখন সে ক্যাবের ড্রাইভার মানে সবাইকে একসাথে দেখার পর তখন ওই আমার ফ্রেন্ডের কাজে একটু উনি অনেক স্লিপি স্লিপি একটা মুডে ছিল, যে ঘুম পাচ্ছিল তার, তার বেসিক্যালি রাতে জাগার অভ্যাস ছিল না। তো সেই ড্রাইভার সবাইকে একসাথে দেখে বলতেছে যে আজকে কি কেউ কোনো ভূত দেখছে নাকি। মানে সেই ড্রাইভারই বলতেছে যে এত মানুষ কেন একসাথে, এত মানুষকে নামিয়ে দিয়ে আসতে হবে। তখন না এটা শোনার পর তার ঘুম ঘুম ভাবটা কেটে যায়, তখন তারা সবাইকে ক্যাবটায় বসে। তো বসার পর সেই ড্রাইভারই তাদেরকে মানে বাকি ঘটনাটুকু বলতেছে যে আসল কাহিনীটা কি। তো ওই জায়গার যে ঘটনা আমি আসলে বলছি এখন যেটা বলছি, তো এটা প্রায় ওই দিল্লির আপনার নইদা এলাকা সবাই জানে, এবং গুগলও সার্চ করলে অনেকে কিন্তু এই ব্যাপারে জানতে পারলাম যে আপনার 98 এর ডিসেম্বরের দিকটার ঘটনা। তখন ওই নইদা যে প্লেসটা যেখানে আইটি পার্কগুলো আছে সেই জায়গাটা অনেকটা ডিজার্ট ছিল, অত বেশি ওয়েল ডেভেলপ তো ছিল না, জাস্ট কয়েকটা আইটি ফার্ম ছিল সেখানে। তো ওই জায়গারই তাদের অফিসটা যে বিল্ডিং এর যে ফ্লোরে, ওই বিল্ডিং এরই সেম ফ্লোরে একটা আইটি ফার্মে দুটো বোন জব করতো একসাথে। তো দুটো বোন জব করতো, তো তাদেরকে একটা স্টলকার প্রায়ই তাদেরকে উত্তপ্ত করতো আসা যাওয়ার পথে, কথা বলার চেষ্টা করতো। তো কিন্তু ওই দুই বোন যে ওই আইটি ফার্মে জব করতো তারা কিন্তু ওই লোকটাকে পাত্তাই দিত না একেবারে। তো একদিনকার ঘটনা যেটা হয় যে ওই দুই বোন আপনার তারা একসাথে রাতের বেলা অফিস করতেছিল, তো ওই স্টলকারটা এসে ছুরি নিয়ে আসে সেই অফিসের ভিতরে, তো দুজনকে ছুরি আঘাত করে স্ট্যাব করে মেরে ফেলে। তো মেরে ফেলার পর সে চলে যায়। তো এই ঘটনাটা ঘটার পর সেই অফিসটা বেশ ওয়েল নোন ছিল, আমি আপনার সেটা নামও বলছিলাম বাট এখন বলছি না। তো তারা যেটা করে যে ব্যাপারটাকে মিডিয়াতে লিক করতে দেয়নি, তারা ব্যাপারটাকে নিজেরাই ধামাচাপা দিয়ে দেয়। তো তারপর থেকে যে ঘটনাগুলো ঘটা শুরু হয় যে এরকম যে রাতের বেলা যারা ডিউটি করতো মানে ব্যাপক প্রবলেম হতো সেখানে ওই একই ফ্লোরে, অনেকের কমপ্লেন এমন ছিল যে তাদের কমপ্লেনগুলো ছিল এরকম যে যেখানটায় সেই দুই বোনকে ছুঁয়ে আঘাত করে মেরে ফেলা হয় ওই জায়গাটাতেই যারা রাতের বেলা বা দিনের বেলা অফিস করতো তারা কিছু না কিছু মানে খারাপ কিছু এক্সপিরিয়েন্স করতো। তো এমন একটা সময় হয় যে একটা সময় গিয়ে সে এলাকাটাকে পুরো হন্টেড প্লেস হিসেবে সবাই মানে লোকমুখে পরিচিতি পেয়ে যায় সেই জায়গাটা। এবং যেটা হয় যে সবচেয়ে বেশি শোনা যায় যেটা যে অনেক অফিসের এমপ্লয়ি সেই অফিস ছেড়ে দেয়, এবং হচ্ছে কিছু এমপ্লয়ি আপনার পাগল হয়ে যায়, মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায়। আপনার একটা হচ্ছে যে তিনজন এমপ্লয়ি ছিল, তারা সেই ঘটনার পাঁচ মাসের মধ্যে তিনজন একই সাথে মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায়। এবং সবচেয়ে বেশি যেটা শোনা যায় রাসেল ভাই সেটা হচ্ছে বৈষ্ণবী নামে একটা মেয়ে ছিল সেই অফিসটাতে, তো সে ওই অফিসটাতে জব করতো। তো একদিন যেটা হয় তাকে অচেতন অবস্থায় সকালবেলা অফিস থেকে হসপিটালাইজড করা হয়, তার ফুল বডিতে অনেক স্ক্র্যাচ ছিল। এবং হসপিটালাইজড করার পর তারা জানতে পারে যে সে রাতের বেলা কি হয়েছে সে কিছুই বলতে পারে না, সে তার বাক যে শক্তিটা ছিল কথা বলার যে শক্তিটা ছিল সে রাতের ইনসিডেন্টের পর সে তার কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলে। এবং এটার উপরও কিন্তু রাসেল ভাই লাস্ট ইয়ার ইউটিউবে একটা ভিডিও বানানো হয় ওই মেয়েটার ঘটনার উপরে। তো এটা করার পর ওই অফিসটা সেখান থেকে চলে যায়। তো বেশ কয়েক বছর সেটা মানে ওই অফিসটা বন্ধই থাকে। তো তারপর গিয়ে তাদের এই কোম্পানিটা, আমার ফ্রেন্ডের কাজিনের এই কোম্পানিটা সেই বিল্ডিং এ অফিস দেয়। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা এখন কিছু SMS এ যাবো, এবং আমি দেখি যে SMS আচ্ছা আমাদেরকে দেখতে পাচ্ছি অনেক SMS করেছেন, এবং তিনি বলেছেন যে তার বাসার রুমে প্রবলেম রয়েছে। তো আপনি আমাদেরকে কিন্তু ইমেল করে পাঠিয়ে দিতে পারেন আপনার বাসার ঘটনা। আসাদ খুলনা থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে তানজিলা SMS করেছেন মায়মন সিং থেকে। এছাড়াও এস কে সাজাদ আমাদের SMS করেছেন, SMS করে তিনি বলছেন তার কাছে একটা স্টোরি আছে, পাঠিয়ে দিন আমাদেরকে। সজীব আমাদের SMS করেছেন, SMS করেছেন রুদ্র এবং বলছেন যে ফার্স্ট স্টোরিটা অসম ছিল। রিফেল আমাদের SMS করেছেন এবং বাপ্পি তার সঙ্গে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আচ্ছা তিনি বলছেন ভূত আসাম শো কি প্রতিদিন করা যায় কিনা, প্রতিদিন করলে তো আপনাদের কাছে আপনার প্রচুর ঘটনা লাগবে, আপনারা যদি প্রচুর ঘটনা পাঠান তাহলে প্রতিদিন করা, প্রতি ঘন্টায় করা যাবে। কাশফি আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, এবং তিনি বলছেন যে তিনি থ্যাংকস জানিয়েছেন ফর পুটিং আপ সাচ এ ওয়ান্ডারফুল শো, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি, আমাদেরকে দেখতে পাচ্ছি যে সব, ও আচ্ছা, তিনি আমাদের গেস্টদেরকেও থ্যাংকস জানিয়েছেন। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে আসলে যারা এখানে আসেন তারাই হচ্ছে এই ভূত আসমের মূল প্রাণ আর কি। এবং আমাদেরকে ইরফান এস এম এস করেছেন এবং তিনি লিখছেন আই লাভ ভূত আসাম। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও অপু এবং সাথী এস এম এস করেছেন, দলুন আমাদের ময়মন সিং থেকে এস এম এস করেছেন, শো এনজয় করছেন সেটা জানিয়েছেন। সুস্মিতা বড়ুয়া ফ্রম বি এম স্কুল চিটাওয়াং তিনি এস এম এস করেছেন আমাদেরকে। মৌতুষী আমাদের এস এম এস করেছেন এবং তার কাছে ডিনারের ঘটনাটা ভালো লেগেছে। ফুর্তি রাশেদ আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি দিন ইসলাম নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও আসিফ আমাদের এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও এম ডি সাইদুর রহমান এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি। আরও ফাহিম ফ্রম রামপুরা এবং আমাদেরকে এস এম এস করেছেন রানা। এছাড়াও দেখতে পাচ্ছি যে এম ডি ইমরান সহ আরও অনেকে। এছাড়াও অর্চি এস এম এস করেছেন, জ্যোতি এস এম এস করেছেন তেজকুনিপাড়া থেকে, তানিশা এস এম এস করেছেন ময়মন সিং থেকে, সাইদ এস এম এস করেছেন খুলনা থেকে, রূপা এস এম এস করেছেন তার কাছে অবশ্যই এখনো ভয় লাগছে না আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি রাসেল সাতক্ষীরা থেকে এস এম এস করেছেন, লিঙ্কন আমাদের এস এম এস করেছেন মালিবাগ থেকে, সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে জানিয়েছেন। এনিওয়েজ আমরা চলে যাবো এরপরে সরাসরি একটা ছোট্ট বিরতিতে, কারণ আমাদের গেস্ট চেঞ্জ করতে হবে। আমি বলছিলাম অনেকক্ষণ ধরেই যে গত সপ্তাহে হ্যালোইনে যাদের আজারা আমাদের সঙ্গে ছিলেন তারা আমাদের সাথে এখন অনলাইনে সেখানে এসে জয়েন করেছেন। আমরা হয়তো দিনারকে এবং হাফেজ মাইনুদ্দিনকে আবার একটু পরে ফিরে নিয়ে আসবো। আপনার কথা করে ফেসবুকে এবং ইমেইল, ফেসবুকে এবং বিশেষ করে এস এম এস এর মাধ্যমে আমাদেরকে আপনাদের কোয়েশ্চেনগুলো জানিয়ে দিতে পারেন। আমরা চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতি পরে আবারও ফিরে আসছি, ছোট্ট, খুবই ছোট্ট বিরতি, অন্যদিনের মতন বড় না, একদমই ছোট বিরতি, ফিরে আসছি এবং তার নতুন অতিথিদের নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Welcome back. ঘুরিতে সময় রাত 12:48 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM। আমি রাস্তা আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুদ এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সেই সাথে দেখতে পাচ্ছি যে আপনারা এই মুহূর্তে অনেকে আমাদের সাথে ফেসবুকেও আছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে আপনারা যারা কমেন্ট করছেন তাদের মধ্যে আমাদেরকে অদিতি লিখেছেন যে কখনোই তিনি মিস করেন না। মেহজাবিন আমাদেরকে লিখেছেন, মেহজাবিন রিদ্দি আমাদের লিখেছেন যে দারুণ লাগছে। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আরো অনেকে কিন্তু কমেন্ট করছেন আমাদেরকে। আসল যেমন টুটুল লিখেছেন আজকের স্টোরি গুলো তার কাছে অসম লাগছে। সাইমন তন্ময় আমাদের লিখেছেন যে তার কাছেও, এখানে লিখেছেন জোসমায়ের ভালো লাগছে তার কাছে, এবং এটা ইন্সপিরেশন, আমরা অনেক ইন্সপায়ার্ড হই যখন আমরা শুনি যে আপনারা, আপনাদের কাছে ভালো লাগছে আমাদেরকে। এবং আমরা ঠিক একইভাবে আপনারা যখন সমালোচনা করেন তখন আমরা অন্যভাবে আমরা আরো ভালো করার চেষ্টা করি। মাজহারুল ইসলাম আমাদের এস এম এস করেছেন, না আমাদের এখানে কমেন্ট করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আনিস আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি, শাইলা আখন, এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি এম ডি আশিক লিখেছেন, এবং তিনিও লিখেছেন আসলে স্টোরি গুলো ভালো। রাইট, আমরা এস এম এস দেখতে পাচ্ছি, তার আগে একবার আরো একবার আপনাদের সবাইকে জানিয়ে দিই কিভাবে আমাদেরকে এস এম এস করবেন। মোবাইলে মেসেজ ফিনিকে টাইপ করতে হবে ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofm@radiofurti.fm, which is bhutofm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে কিনা আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমাদের ফেসবুক পেজে যদি আপনি জয়েন করতে চান তাহলে চলে আসুন, আমাদের দুটো পেজ রয়েছে, একটা www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutofm.rasal। আমরা চলে আসছি আমাদের নতুন অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটাকে শুনে ফেলি।
আমি ফরিদাবাদ এলাকায় আমি এখন বর্তমানে লক্ষ্মী বাজার আছি।
আচ্ছা, আপনার জীবনে অনেক গুলো ঘটনা ঘটেছিল, যখন আপনি একদম ছোট ছিলেন তখন থেকে ঘটনা শুরু, যখন থেকে ঘটনা শুরু, এবং যখন তখন আপনার বয়স কত ছিল যখন আপনি প্রথম বুঝতে পারলেন যে আপনার সাথে প্যারানর্মাল কোনো কিছু ঘটেছে বা আপনাদের ফ্যামিলিতে প্যারানর্মাল কোনো কিছু ঘটেছে, তখন বয়স কত ছিল?
আমার ফ্যামিলিতে যখন থেকে একটু বুঝতে শিখেছি, কথা বলতে পারি সবার সাথে সুন্দর করে গুছিয়ে, ভাই বোন আছি, আমরা ছয়জন ভাই বোন, বাবা মা আছে, আমার বয়স তখন 4-5 বছর, তখন থেকে আমি বুঝতে শিখেছি কিছু, তারপরে অনেক কিছু নিজ কানে শুনেছি। তো ভয় ভীতির ব্যাপারটা তখন থেকেই শুরু হয়েছে। আমার বাসার ছাদে রেগুলার শব্দ হতো, বাবা ছিলেন তখন বেঁচে, তো বাবা আমাদেরকে রেগুলার নামাজ পড়াতেন। আমি ছোট ছিলাম, তারপর আমার ছাড় ছিল না, নামাজ পড়ানো হতো আমাদেরকে। তারপরেও দেখা যেত যে বাসায় কিছু না কিছু, বিশেষ করে আর কি মাঝরাতে 12টার পর থেকে অনেক রকম শব্দ শোনা যেত, ভয়ঙ্কর কিছু শব্দ, ছাদের উপরে শিলপাটা ঘষার আওয়াজ পাওয়া যেত। তো বাবা দৌড়ে বের হতো, বের হয়ে ছাদ পর্যন্ত চলে যেত, গিয়ে দেখতেন যে না এগুলো কিছুই না, কিন্তু তারপর আবার নিচে আসলে সেই শব্দ। তো এরকম অনেক কিছুই ছোট থেকে দেখতে দেখতেই বড় হয়েছি, কিন্তু বড় হওয়ার পরে যেগুলো আমার সাথে ঘটেছে প্রায় প্যারানর্মাল কিছু ঘটেই যেত। দেখা যেত যে কিছুদিন পর পর কিছু না কিছু হচ্ছেই, একটার পর একটা চলছে। আমার বাসায় আমি আমার নিজ বাসায় থেকে আমার বাচ্চা স্কুলে পড়াবো, স্কুলে পড়ানোর জন্য আমি বাসা ভাড়া করি, গেন্ডিয়ায় একটা বাসায় আমি আসি। সেখানে অনেক কিছু ঘটেছে, তার মধ্যে যখন নতুন প্রথম গিয়েছি তো হঠাৎ কারেন্ট চলে গেছে বাসায় যাওয়ার 3-4 দিন পরেই, নতুন বাড়ি, তখন বিশাল বাড়ি আমার। তো সন্ধ্যার সময়টা আমি রান্না করছিলাম, হঠাৎ করেই কারেন্ট চলে গেল রাত 8টার দিকে। তো আমি সাথে সাথে ক্যান্ডেল ছিল চুলার পাশে, ক্যান্ডেল জ্বেলে আমি রান্না করা শুরু করছি, আর বাচ্চা আমার মেয়ে আর মেয়ের বাবা পাশে রুমেই ছিল। তো তখনও আমি বাসা সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা না, সেদিনটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা। তো হঠাৎ করে অন্ধকারে আমার পিছন দিক থেকে জামাটা ধরে কেউ টান দিল, এমন বোঝা গেল যে কেউ টানছে, একটা টান দিয়েছে। হঠাৎ করে আমি পিছে তাকালাম যে কি ব্যাপার, আমার বাচ্চা টান দিল এইভাবে, আর ও হাতে অত উপরে আসলো কিভাবে, বাচ্চা তো ছোট। তা আমি তাকাইছি, দেখি কেউ নাই, দূরে বেডরুমে চলে গেছি, দেখি ওর বাবা আর মেয়ে বসে বসে হাসছে, ওরা বসে মোবাইল নিয়ে খেলছে, গেম খেলছে। তা আমি খুব ভয় পেয়েছি, তখন বাবাকে বললাম যে এরকম টান দিয়েছে, তারা হাসাহাসি করে উড়াই দিল। যাই হোক, এরপরে যেটা ঘটে ওই নতুন বাসায়, যে প্রতিদিন আমি দুপুরের দিকে, মানে যেটা রোজ হচ্ছে আমার সাথে, যে কান্নার আওয়াজ পাওয়া যায় দুপুরে, 2টার পর আমরা খাওয়া সেরে যখন আমরা ঘুমোতে যাই, তখনই শুরু হয় যে চারিদিক নিস্তব্ধ এলাকা, কিন্তু আমার বাসার আমার সাথে যে আমার ঘরের রুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটা আছে, সেই বাথটার থেকে কান্নার আওয়াজ পাওয়া যেত প্রতিদিন, একটা চাপা কান্নার আওয়াজ, খুব আস্তে, খুব স্লো একটা আওয়াজ পাওয়া যেত। তো ব্যাপারটা নিয়ে আমি 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 বেশ কিছুদিন শোনার পরে প্রতিদিনই শুনতাম, তো আমি ভাবতাম যে হয়তো আমার ঘরের আশেপাশে এমন কিছু ঘটছে। তো দেখা যেত যে আমি পুরো বারান্দা ঘুরেও আমি এর কোনো প্রুফ পাইনি যে আমার বাসার আশেপাশে কিছু ঘটছে। আমি সরাসরি নিচে দারোয়ানকে জিজ্ঞেস করি 1 সপ্তাহ পরে ঘটনার, যে আমি প্রতিদিনই শুনছি, দারোয়ান চাচা এটা কি ব্যাপার? তো দারোয়ানও হেসে উড়াই দিছে, বলছে না এগুলো কিছু না, তুমি মাথা ঘামিয়ে না উপরে চলে যাও। দারোয়ান কথা কাটাই দিল দেখে আমার কাছে একটু খুটকা লাগলো যে কি ব্যাপার, হ্যাঁ আমার মনে আরো সন্দেহ বেড়ে গেল যে ব্যাপার কি। দারোয়ান আমাকে তো কিছু বললই না, পাল্টা ও আমাকে যেভাবে পাঠাইলো, আমি 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 তারপর চলে আসছি। কিন্তু পরদিন আবার গেছি, সেই আওয়াজ শোনার পরে দারোয়ানকে জিজ্ঞেস করলাম, চাচাজি এটা এটা কেমন কথা, যে আশেপাশের লোকজন কান্দাকাটি করে, আপনারা জানেন না কিছু? দারোয়ান বলছে যে না আমি বলতে পারি না, তুমি নিজে, তোমার বেশি ভয় লাগলে নিজের রুমে যে দরজা আটকাই বসে থাকো। তা আমি তাই করছি। এর মধ্যে যাই হোক, একজন বাসায় কাজের লোকও পেয়ে গেছে অলরেডি, ওই এলাকার পুরনো লোক, বুড়ো মানুষ, তাকে আমি কাজে রাখছি। তো সে ওই বাসার শুরু থেকেই নাকি ছিল, সে সেই মশার কাজ করতো, পরে তাকে আমি বাসায় কাজের জন্য রাখছি। তো ঘটনা তার কাছ থেকেই শোনা, তাকে আমি অনেকদিনই জিজ্ঞেস করছি এই ব্যাপারে, যে খালা তুমি আমার ঘরে যে ঘর মশো কাজ করো, তুমি কি এই শব্দ পাও? মানে ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে যে কোনোদিন একদিনও বাদ যেত না, প্রতিদিনই আমি চাপাকান্নার আওয়াজ শুনতাম। তো সেই বুয়া না পেরে আমাকে বলছে যে ঠিক আছে তুমি তুমি আবার আমি কিছু বললে তুমি বাসায় ছেড়ে চলে যাবা না তো? আমি বলছি না খালা আমি যাবো কেন, এত ভেতু লোক আমি না। তো খালা তারপরে একদিন না পেরে, আমি যখন ওকে রেগুলার প্রশ্ন করতাম বিরক্ত করতাম, সে একদিন না পেরে বলছে যে হ্যাঁ এবার সে শুরু থেকেই আমি আছি, তো তোমার যে এই যে তোমার যে তুমি যে ফ্ল্যাটটা নিছো এটা বাড়িওয়ালা নিজের জন্য তৈরি করছে, আর এটা প্রায় আট মাস কি এক বছর বন্ধ ছিল, এটার মধ্যে কোনো ভাড়াটিয়া ছিল না, ঘরটা বন্ধই থাকতো, তো হয়তো খোলার পরে বাসায় অনেক কিছু সমস্যা হইতে পারে তোমার সাথে। তারপরে এখানে যে তোমার যে অ্যাটাচ বাথরুমটা আছে এটা যখন কনস্ট্রাকশনের কাজ চলছিল এখানে একটা মেয়ে মারা গেছে, তো মেয়েটা টিনেজার ছিল, সে তার ভাষায় বলল। তো আমি বললাম যে খালা তো এভাবে কান্নার আওয়াজ কেন পাবো? তো সে না পেরে সে প্রথমে আমাকে বলতে চায়নি, হেসে উড়াই দিছে, বলছে কি তুমি কি বাসা ছেড়ে চলে যাবো নাকি? আবার শুনলাম যে না খালা আমি এইসব কিছু ভয় পাই না। তখন সে বললো যে এরকম এখানে একটা দুর্ঘটনা ঘটছে মেয়েটার সাথে রেপ হয়েছে, তখন মেয়েটাকে ওই বিল্ডিং এরই কিছু লেবার এখানে এখানে এই কনস্ট্রাকশনের কাজ চলাকালীন সময় তাকে ঝোলাই দেওয়া হয়েছে ওই বাথরুমটায়,
মানে আপনার যে বাথরুমটা ছিল সেই বাথরুম,
সেটা তখন ইট দিয়ে ঘেরা ছিল, কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো এরকম রেগুলার বাসা একটার পর একটা চলতে থাকে আমার,
মানে মানে ব্যাপারটা এরকম যে আপনি প্রথমে বুঝতেই পারেননি যে আপনার যে ওয়াশরুম সেই ওয়াশরুম থেকে মানে কেমন ওয়াশরুমটা রেগুলার ব্যবহার করতেন আপনারা?
হ্যাঁ খুব কম যেতাম, ওটা খুব বিশাল একটা রাজকীয় ওয়াশরুম ছিল, মানে আমি দেখতাম কি এত সুন্দর ক্লিন ওয়াশরুম, সুন্দর বাথটাব আছে, তো আমি পানিও কখনো ফেলতাম না আশেপাশে, কিন্তু আরো আরো এত বড় ফ্ল্যাট, ওখানে চারটা ওয়াশরুম আছে অলরেডি, বেডরুমের সাথেই দুটো আছে, একটা ছোট্ট আর ওই বিশাল যেটা, সেটা কখনো আমি ময়লা করতে চাইতাম না যে পানি টানি ঢালবো, ও তো ওটা 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 বেশিরভাগ বন্ধ থাকতো দরজা
বন্ধ করে রাখতেন,
তো সেখান থেকে আওয়াজটা আমি যখন বাসার চারদিকে চেক করছি
কান্নার যে আওয়াজটা সেটা সেখান থেকে আসতো,
সেটার ভিতর থেকেই আসতো, সেটা আমি অনেক পরে টের পাইছি, অনেক অনেক চেক করছি আমি বাসার আশেপাশে চারপাশে যে বারান্দা ঘুরে দেখছি যে না এটা আশেপাশের কোনো বাড়ি থেকে আসে না, শুধু আমি রুমে আসলেই আওয়াজটা আসে, শব্দটা সেখান থেকেই আসছে। এরপরে প্রায় আমার বাচ্চাটা বাসায় একলা একলা যখন খেলতো দৌড়াতো ছুটতো, আমি বাসায় কয়েক বছর ছিলাম, বাচ্চাটা ভয় পেত, বলতো যে মাম্মিও দেখো জানলায়, আমি তোমাকে বলেছিলাম না রাত্রে ঘুমের থেকে আমাকে ধাক্কা দিয়ে উঠাইছে, ওই দেখো আমি যে তোমাকে বলেছিলাম ও এখন দাঁড়িয়ে আছে। তাই বললাম কি
আপনার বাচ্চা আপনার সঙ্গে আছে, আমি তো ওর কাছে একটু শুনি, একটু মাইক্রোফোনে যদি বলতেন যে আচ্ছা তুমি দেখতেন আপনি এখানে?
আমি একটা ছেলেকে দেখতাম খুব আট নয় বছর একটা ছেলে, ছেলেটা গ্রিল ধরে দাঁড়ায় থাকতো, আমি এত অন্ধকার ছিল যে আমি চেহারাটা এরা কিছু বুঝতাম না, তারপর আমি দেখতাম একটা আট নয় বছরের ছেলে গ্রিল ধরে দাঁড়ায় থাকতো আর পুরো আমাদের দিকে তাকায় থাকতো, মাথাটা ঘুরন দেখলে বুঝতাম।
ওকে সো এই ব্যাপারটা আছে। আবার আমি আপনার কাছে আসি এবং আপনি একটু বলেন যে আপনি ফাইনালি ওই বাসাটা তারপরে ছেড়ে দিলেন?
হ্যাঁ ফাইনালি ছেড়ে দিয়েছি, দুপুর দুটার পর থেকে বাসাটা টোটালি পুরো বিল্ডিংটা তালা দেওয়া থাকতো, যখন স্কুল শেষ হয়ে যেত সেই বাসায় কখনো সন্ধ্যার পরে বাতি জ্বলতো না, অন্ধকারই থাকতো, আর সেটা সকাল হলে স্কুলের জন্য খোলা হতো, ছয়তলা বিল্ডিং ছিল, সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত শুধু বিল্ডিংটা খোলা
থাকে। এখন মানে যে বাসাতে আপনি এখন আছেন?
এখন আছি বর্তমানে।
তাহলে এই ধরনের সমস্যা যে বাসাতে সন্ধ্যায় আলো দেওয়া হতো না এবং যে বাসাটা পুরোপুরি অন্ধকার থাকতো সেই বাসাতে আপনি কোন ধরনের সমস্যা ফেস করছেন?
তো সেই বাসাটা আগের বাসা তো যেমন আমি কিছুদিন পর মাঝে মধ্যে কিছু একটা মানে ব্যাপার ফেস করতাম, ভয় পেতাম, সেরকম কিছু ঘটতো, কিন্তু এই বাসাটায় আসার পরে ভাবতে পারি নাই যে প্রতিদিনই কিছু কিছু না কিছু ঘটবে, প্রতিদিন এমন কিছু ঘটে গেছে আমার সাথে বাচ্চার সাথে। তো
আপনার কি মনে হয় যে আগের বাসার সমস্যাটাই এখন আপনি নিয়ে বেড়াচ্ছেন নাকি এই বাসার সমস্যাগুলো ডিফারেন্ট একদম ওই বাসা থেকে?
সমস্যাটা ডিফারেন্ট, তারপরে আমার কাছে মনে হয় যে কিছু একটা যোগাযোগ হয়তো আছে হয়তো বা নাই, আমরা আমরা মানুষ আমরা এত কিছু হয়তো ফুটিয়ে দেখতে পারি না, আমরা এত কিছু বলতেও পারবো না। তারপরে যতটুকু ফেস করেছি আমি আপনাকে ঘটনাটা বলছি যে আমার বর্তমানের বাসাটা তো নেওয়ার পর থেকেই প্রতি রাতে যেদিন বাসায় এসে উঠেছি সেদিন থেকেই মানে প্রচুর শব্দ, সারা রাত বিভিন্ন রকম শব্দ আসে। এখানে কখনো হোল নাইট বিড়াল কানছে, কি ছাদের উপরে শব্দ হচ্ছে, মশলা বাটার শব্দ হচ্ছে, প্রতিদিন হচ্ছে, প্রতিদিন বেঞ্চ টানার শব্দ, যেটা স্কুলের বেঞ্চ টানার, সেটা সবচেয়ে আশ্চর্য ঘটনা যে সেই স্কুল ঘরটাকে খালি করে সেখানে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু এখানে প্রতি সারা রাত বেঞ্চ টানার শব্দ।
আচ্ছা, আপনি কমপ্লেইন করেছিলেন তারপরে যে বেঞ্চ টানার শব্দ পাচ্ছেন বা এরকম কিছু?
এই জিনিসটা কমপ্লেন করার লোক পাইনি। আমার বাড়িওয়ালা, যেমন আগের বাসার বাড়িওয়ালাও সেই বিল্ডিং এ থাকতো না, সে পুরনো ঢাকায় আমরা গ্যান্ডারিয়ায় ছিলাম, তারা গুলশানে থাকতো। এই বাসার বাড়িওয়ালা সেম কন্ডিশন, সেও ছিল না, তাদেরকে কখনো ফোন করেও সহজে পাওয়া যেত না, তারা খুব ব্যস্ত থাকতো। আমি অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার, বলেছি হ্যাঁ সেই সময় করে যোগাযোগ করবে, শেষ পর্যন্ত হয়নি। তো দেখা গেছে এইভাবে কিন্তু কয়েক বছর কেটে গেল, এখানে বেশ কয়েক বছর কাটলো, 4-5 বছর চলেই গেছে অলরেডি, বাচ্চাটাও বড় হয়ে গেছে এখন। তো বাচ্চাটা একা একা খেলে ঘুরে বাসায়, মাম্মি মাম্মি কেউ হেঁটে গেছে, তুমি জলদি আসো, ড্রয়িং রুমে কেউ তো আছে, আমি দেখেছি, ছায়া দেখেছি যে দৌড় দিয়েছে। সে আমাকে প্রতিদিন এইভাবে অভিযোগ করে, সারা রাত শব্দ শুনি। তারপরে একটা জিনিস যেটা আমার 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 ঘটনার যেটা শেষ পরিণতি, যে এই বাসায় গত 9 মাস আগে আমার আমার বেবি আসে, তো আমি বাসায় হাঁটি, চলাফেরা করি, ঘোরাফেরা করি, সবসময় ফিল করি যে আমার কাঁধের কাছে বা আমার পিছনে কেউ একদম সাথে সাথে চলে, জিনিসটা আমি খুব ফিল করতাম। আমি আমি একদম পরিষ্কার বুঝতে পারি, মাঝে মাঝে মনে করতাম বাচ্চাটা দুষ্টামি করে, বাচ্চাটা লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, ঠিক আমার পেছন পেছনে হাঁটছে, কিন্তু পিছে ঘুরে দেখতাম যে না, হয়তো বাচ্চা পড়তে বসেছে, অথবা সে এক যুগে মোবাইলে গেম খেলছে, ট্যাব নিয়ে খেলছে, অথবা সে ঘুমাচ্ছে। এই সময়টা, যেই সময়টা আমি একা থাকি, সেই সময়টা খুব বেশি ফিল করি যে কেউ আছে আমার ডানে বা আশেপাশে বা পিছনে। তো এরকম কিন্তু দিনের পর দিন 9 মাস চলেছে। গত 15-20 দিন আগে আমার বেবিটা হয়েছে, কিন্তু সে হওয়ার সাথে সাথে ডেথ। এটাই ছিল আমার আমার ঘটনার শেষ পরিণতি। তো আমার কাছে মনে হয় যে কিছু যোগাযোগ আছে আমার বাসার সাথে, আমার সাথে, নাহলে এত বড় দুর্ঘটনা আমার সাথে ঘটতে পারে না। আর আমার বেবিটা খুব হেলদি ছিল, খুব হৃষ্টপুষ্ট বাচ্চা, মানে অদ্ভুত সুন্দর একটা বাচ্চা ছিল। আমি তার ছবি দেখেছি, আমার মেয়ে ছবি উঠিয়ে রেখেছিল, আমাকে দেখানো হয়নি, আমি হার্টের পেশেন্ট দিয়েছি, আমাকে দেখানো হয়নি। তবে সেটাই ছিল আমার শেষ পরিণতি এই বাসায়। এরপরে কি ঘটবে আমি জানি না, আমি এখন আর বাসা ছাড়ার চিন্তা করি না, যে এর চেয়ে বড় দুর্ঘটনা তো আর মানুষের জীবনে হতে পারে না। সেটা হয়ে গেছে অলরেডি, ঘটনা ঘটে গেছে যে আমার বেবিটা আমার কাছ থেকে চলে গেছে, বেবিটা হওয়ার সময় মারা যায়।
ওকে, আমার মনে হয় যে আপনার বাবার সাথেও আপনার অনেক মানে টুকটাক ঘটনা ঘটেছিল।
জি, বাবা থাকতে অনেক কিছুই হতো।
আচ্ছা, সেটা না আমরা পরেই শুনবো, আমরা আমরা আপাতত এখানেই আপনার সাথে শেষ করছি, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনি পরপর দুদিন আসলেন। হ্যাঁ, এবং দোয়া করি যে আপনি আপনার সমস্যা কাটিয়ে ওঠেন, এবং খুব দ্রুত আপনি আপনি আপনার যে মানে আপনার সাথে যেগুলো ঘটছে সেগুলো বন্ধ হোক। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেক SMS করছেন, রিয়াদ আমাদের SMS করছেন, SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, ফিজু, এছাড়া আমাদের এখানে ফিরোজ SMS করেছেন, আমাদের এখানে মনুদ্দিন ফকিরাপুল থেকে SMS করছেন, রিয়াদ আমাদের এখানে SMS করছেন, তুষার আমাদের এখানে SMS করছেন, SMS করছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি, রাইফেল বাপ্পি, এছাড়া আমাদের এখানে SMS করছেন, নিহাল চাপাই নবাবগঞ্জ থেকে, এছাড়া আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি, তিমাত পুলিশ লাইন ময়মনসিং থেকে, এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি আশিক এবং তার ওয়াইফ অর্পিতা SMS করেছেন খুলনা থেকে, এছাড়াও আমাদের এখানে অর্চি SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, SMS করছি দেখতে পাচ্ছি যে মেহেদি মেহেরপুর থেকে, এছাড়াও আরো অনেকে। তো যারা আপনারা আমাকে SMS করতে চান, তারা তারা মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনা আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। এবং আপনার আজ আর দেশের বাইরে রয়েছেন তারা তো সরাসরি আমাদের স্টুডিওতে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, এবং এরপরে আমরা ফেসবুকের লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি www.facebook.com/radio.foodty এবং www.facebook.com/bootfm.raffle, এই দুটো অ্যাড্রেসে আপনি কিন্তু আমাদের যে পোস্ট আছে সেটা চেক করতে পারেন এবং সেখানে গিয়ে আপনি কমেন্টও লিখতে পারেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকেই ফেসবুকে আমাদের নক করছে, আমাদের আরও যে নতুন অতিথি কিছুক্ষণ আমাদের জয়েন করবেন আমাদেরকে, আমরা এক্সাক্ট তার জন্য অপেক্ষা করছি। এবং আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই এর মধ্যে আবার আমাদের এখানে ফেসবুকে আরো অনেকেই আমাদের এখানে মেসেজ আমাদের এখানে কমেন্ট করছেন, এবং আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে রয়েছেন নাদিন, এবং এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি পাখি আমাদের এখানে লিখেছেন, যে এছাড়াও আমাদের এখানে আছেন নোমান, এছাড়াও ফজলে রাব্বানি, এবং এছাড়া আমাদের এখানে আছেন সেলিম আহমেদ বাপ্পি, এছাড়া আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি তানজিরুর রহমান সহ আরো অনেকে। সো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আমাদের চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনি প্লিজ একটু আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপর আপনার ঘটনা শুনবো।
আমি রেজা মাওলা, আমি প্রথমেই রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আমরা ঘটনায় চলে যাব,
আমার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা আমি বলছি, যে ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে, যখন আমি ছাত্র অবস্থায় ছিলাম। সেটা হচ্ছে পুরনো ঢাকার একটা, তখনকার অবস্থায় এতটুকু ফাস্টফুডের দোকান ছিল না, তখন ছিল একটা হোটেলগুলোই ছিল আমাদের প্রাণ। সেই হোটেলেরই একটা ঘটনার কথা আমি বলছি। আমরা স্টুডেন্ট অবস্থায় 4 বন্ধু ছিলাম, কুমিল্লা থেকে ফিরে এসেছিলাম ঈদের পরবর্তীতে, যখন হলে এসেছিলাম। হলে আসার পর নর্মালি ছিল হলের জীবনে, যে ঈদের পরে নর্মালি ক্যান্টিনগুলো খোলা থাকে না। আর আমাদের যখন হল জীবনের আরও একটা বড় ব্যাপার ছিল, কেউ যখন নতুন কোনো পোশাক কিনত, সেই পোশাকের আমরা সেলিব্রেট করতাম আর কি, যে সে একটা নতুন ড্রেস কিনেছে আমাকে খাওয়াতে হবে। এই কথাটা বোধ হয় এখনো প্রচলিত আছে। আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল, আমরা 4 বন্ধু মিলে, আমাদের এক বন্ধু ছিল, আমরা 4 বন্ধু, একজন ছিল কোচি, সে বর্তমানে হচ্ছে সার্টিফিকেট লয়ার, তার একটা কেনা উপলক্ষে আমরা যখন তাকে নিয়ে আমরা সন্ধ্যা প্রায় শেষ হয়ে যাওয়ার পর রাতে খাওয়ার জন্য আমরা গেলাম সেই পুরনো ঢাকা চাঁদকার পুলের, তখনকার অতটা বড় ছিল না, নীরব হোটেল, সেখানে আমরা জয়েন করলাম আমরা 4 বন্ধু মিলে। তো সেখানে তখনকার খাবারের দাম ছিল অতি অল্প, যেটা ছিল প্রায় 100 টাকা দিয়ে আমরা বোধহয় 4 খেতে পারতাম, 20 বছর আগের ব্যাপার। তো 4 বন্ধু মিলে আমরা বেশ পেট পুরে খেতে পারতাম। তখন ট্রেডিশন ছিল ওই হোটেলে, যে হোটেল বয় ছিল তার একটা ইয়ে ছিল যে এক নাগারে তার আইটেমগুলো বলে যেত এবং হাতের ভিতরে সেই আইটেমগুলো নিয়ে সে দাঁড়িয়ে থাকতো। তো ঈদের পরবর্তীতে ওই ইয়াতে কাস্টমারও কম ছিল, কাস্টমার কম থাকার কারণে আমাদের উপস্থিতি 4 বন্ধু মিলে একসাথে বসে যা ইচ্ছে মতো আমরা আমাদের বিভিন্ন ভেজিটেবল মাংস সব কিছু আমরা অর্ডার দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। আর একটা ব্যাপার ছিল, তখন কোনো একটা রেস্ট্রিকশন ছিল না কম খাবে এরকম একটা। তো সব বন্ধু মিলে যখন এই সেটাকে সেলিব্রেট করছিলাম আমরা, হঠাৎ করে পাশের টেবিলে আমরা দেখলাম যে এক ভদ্রলোক আসলো। তো যেটা যথারীতি যেরকম কাস্টমার পাশের টেবিলে আসতেই পারে, তো আমরা 4 বন্ধু যখন ওর দিকে তাকালাম, মানে এক এক করে এক তাকানো হয়েছিল, একসাথে 4 তাকায়নি। প্রথমে আমার চোখে ধরার পর আমার অপোজিটে আমি দেখলাম লোকটা, যে হয়তো 30-35 বছর বয়স হবে, একটা মোটামুটি মাঝারি গড়ন, এবং সে একটা হাসি দিল, মানে যে হাসির শব্দ ছিল না। তার হাসি দেওয়ার পর তার দেখলাম তার এক অস্বাভাবিক দাঁত, দাঁতগুলো উঁচু উঁচু, এবং পাশে যে দুটো একটু সুচালু ধরনের দাঁত ছিল, দেখে আমরা ভেবে নিলাম এরকম মানুষের দাঁত হতেই পারে। তারপরে পরবর্তীতে আমার আরো এক বন্ধু এভাবে দেখতে দেখতে 4 বন্ধুই ওর দিকে তাকালাম। তার সেই মৃদু হাসি শব্দ ছিল, যে শব্দ ছিল না, হাসিটা ছিল, আর তার পরনের আমার স্পষ্ট এত বছর আগে সেটা এখনো মনে আছে, আবাহনী কালার, যেটা আর কি আবাহনী টিমে যে কালার, সেই কালারের গেঞ্জি পরা ছিল, এবং সে ওই টেবিলে বসলো। বসার পর সে যথারীতি আমাদের দিকে হাসতেছিল, এবং ওয়েটার, আমার এখনো মনে আছে সে ওয়েটারের নাম, ওর নাম ছিল আব্দুর রহমান, তার মুখে দাড়ি ছিল, আব্দুর রহমান যথারীতি তার প্লেটগুলো দিয়ে অনর্গল তার আইটেমগুলো তাকে বলে গেল। বলে যাওয়ার পর এক পর্যায়ে সে দরাজ কণ্ঠে বলল, যা আছে সব দে। এইটা বলার পর আমরা চার বন্ধু ঘাড় কাত করে তার দিকে তাকালাম এবং দেখলাম যে আমাদেরকে আরও একটা হাসি দিল। সে হাসিটা দেখার পর আমরা যে যার মতো যে অবস্থানে খাওয়াটা কন্টিনিউ করার চেষ্টা করলাম। আমরা চারজনও জানি না যে ওই পরিস্থিতিতে আমাদের চারজনই খাওয়া আর একটু একটু খেতে পারলাম না, কিন্তু আমরা চারজন আলাদা আলাদাভাবে সেটা মানে ওই খাবার ইয়ে থেকে চলে গেলাম যে আর খাওয়াটা আর ওখানেই শেষ। আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল নিজের নিজেরা পানি ঢেলে পাশে চলে গেলাম। তখন নীরব হোটেলটা এত বড় ছিল না বর্তমানের মতো, সেই হোটেলে যে রেসিনের ভিতরে গিয়ে আমরা হাতটা ধুলাম। আর এমন কোনো রাস্তা ছিল না যে যেতে হলে আমাদের সামনে দিয়ে যেতে হবে, আর সামনে ছিল ক্যাশ যে কাউন্টার, সেখানের ভিতরে পেমেন্ট করতে হবে। তো আমরা যথাযথ হাত ধুয়ে ওই পেমেন্ট বিল পেমেন্ট করার পর আমরা দেখলাম যে ওই দিকে ফিরে দেখলাম যে ওই টেবিলটা পুরো ফাঁকা। তো আমরা ভালো করে লক্ষ্য করলাম, ওই ওয়েটারকে বললাম এই ভদ্রলোক গেল কোথায়। তখন ওয়েটার বলে কোথায় ভদ্রলোক, কেউ তো ছিল না। তখন আমরা চার বন্ধু, আমরা তখন ইউনিভার্সিটির ছাত্র, আমরা অবাক হয়ে গেলাম আমাদের চোখের সামনে এই ভদ্রলোক কোথায় গেলেন। আমরা চার বন্ধু এই তিনতলা থেকে ক্রমান্বয়ে দ্রুত লয়ে নেমে একই সাথে একটা রিক্সায় আমরা চারজন মহসিন হলে ফিরে গিয়েছিলাম।
ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আমরা আমাদের একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টেট ইন টু ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:16 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.1 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি যে অনেকে ফেসবুকে আমাদের আমাদেরকে মেসেজ করছেন এবং লিখেছেন যে এটাকে রিয়েল পেজ, ইয়েস এটা রিয়েল পেজ। এবং আমাদেরকে অনেকেই এই কোশ্চেনটা করেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জসিম খান, ইব্রাহিম হাওলাদার দুজনেই একই কোশ্চেন করেছেন আমাদেরকে। আমরা দেখতে পাচ্ছি যে এছাড়াও আমাকে দেখতে পাচ্ছি যে আর যে আদিল খান এখানে লিখেছেন তিনিও এক কোশ্চেন করেছেন এটা রিয়েল পেজ কিনা। অনেকের মনেই এই সন্দেহটা থাকে। এবং আমি একটা কথা শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই, আপনি কোনো ভুয়া পেজে গিয়ে যদি এই প্রশ্ন করেন তাহলে তারাও বলবে যে হ্যাঁ এটাই রিয়েল পেজ। এটা খুবই ন্যাচারাল যে কেউই বলবে না, আপনাকে খুঁজে নিতে হবে। কারণ আমি যে লিঙ্কটা বলছি সেই লিঙ্কটা যখন আপনি লিখতে টাইপ করছেন তারপরে তো আর ভুল হওয়ার কোনো কারণই নেই, তাই না? সুতরাং বরং ভয়টা সেইখানে যে আপনি যদি অন্য কোনো পেজে গিয়ে বলেন এটা রিয়েল পেজ। আমি যেটা বলছি যে www.facebook.com/bhootfm.raffle অথবা www.facebook.com/radio.foodti এই দুটো পেজে যে কোনো একটাতে গেলে আপনি বুঝতে পারবেন এটা রিয়েল আছে, ভুল হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এছাড়াও যাই হোক, আমরা এখন মূল প্রসঙ্গে চাই। আমাদের সঙ্গে আরও একজন নতুন অতিথি জয়েন করেছেন এই মুহূর্তে, এবং আমাদের সাথে তিনি আমাদের সাথে হ্যালোইনে জয়েন করেছিলেন এবং গত সপ্তাহে তার সাথে আমাদের দেখা হয়েছিল। তার জীবনে বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনতে চাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন একটু আমাদের বলতেন।
জি, আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আমি আশিকুর রহমান, আমি এসেছি বনানী থেকে।
বনানী থেকে? ওকে, আমরা শুনি আপনার ঘটনা। আপনার ঘটনা তো একটা বাসা রিলেটেড।
জি জি
জি, শুনি।
এটা অ্যাকচুয়ালি 2013 সালে ঘটে যাওয়া একটা ঘটনা আমার নিজের সাথে। বাসাটা আসলে বনানীতেই, আমি আসলে অ্যাড্রেসটা বলতে চাচ্ছি না,
কোনো দরকার নেই, কোনো দরকার নেই।
বাসাটা ভাড়া নেই, খুব শর্ট সময় ছিল যেহেতু আমি অন্য জায়গায় ভাড়া ছিলাম। তো ওটা আসলে ফার্নিশড বাসা ছিল আর কি, মানে ফার্নিচার সহ দিয়ে বাসা ছিল। আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে, তো যেটা হয় আর কি, তো বাসাটা খুব তাড়াহুড়ার মধ্যে নেওয়া হয়। তো নেওয়া হওয়ার পরে আপনার বাসা গুছানোর জন্য, ক্লিন করার জন্য আমরা বেশ কয়েকদিন ওই বাসায় কাজ করি। তো বাসাটায় ঢুকলে আর কি আপনার একটু ভারী ভারী মনে হয়, মনে হয় পিছন থেকে কেউ আছে বা এরকম কিছু একটা আর কি। তো যেটা হয়, একদিন দুই দিন পর ওই বাসায় তখন আমরা থাকি নাই, জাস্ট মানে বাসায় যেয়ে ক্লিন ক্লিন করে আবার চলে আসতাম। ঝাড়বাতি গুলো ছিল বা লাইট গুলো ছিল সেগুলো আপনার ব্লিঙ্ক করতো, মানে কাঁপতো
কাঁপতো
হ্যাঁ বাসায় ঢুকলে আমরা এরকম শুরু হতো আর কি সন্ধ্যার পর থেকে। তো হঠাৎ একদিন খুব বেশি রকমের ই শুরু হয়, পর বন্ধই হয়ে যায় সব। তারপর আমরা কেয়ারটেকারকে খবর দিই, ইলেকট্রিশিয়ান চলে আসে অ্যাপার্টমেন্টে। তো আসার পর উনি দেখে বললো যে আপনারা কালকে আসেন, কালকে স্যার এটা ই করে
ঠিক করে দেবো,
ঠিক করে দেবো। আপনার কিছু বাল্ব প্রয়োজন হয় আমি সেগুলো নিয়ে আসি, পরদিন সে আসে। তো সে সেগুলো যখন চেঞ্জ করতে যায়, তো পুরনোগুলো খুলে আপনার নতুনগুলো দেওয়ার সাথে সাথে লাইট অন করার সাথে সাথে বার্স্ট করে সেগুলো, যেখানে দেয় সেখানেই সেটা হচ্ছে।
আচ্ছা,
আমি তো অবাক হই যে কি ব্যাপার, মানে এক রুমে এরকম হলো, মানে এরকম হইতে পারে? সেকেন্ড আরেকটা রুমে যখন সেই জিনিসগুলো করে সেম থিং ওইখানেও হয়। তো তারপর আবার লাইট, মানে ইলেকট্রিশিয়ানটা দেখলাম মাটিতে, মানে এমনভাবে বার্স্ট হয় সে শুয়ে পড়ে এবং সে খুব রকম
ভয় পায়।
তো তারপর সে তাড়াহুড়া করে ওখান থেকে বের হয়ে যায়, স্যার আমি কালকে আসতে পারবো না, কালকে
সে বিব্রত বিব্রত হয়েছিল।
হ্যাঁ হ্যাঁ
একই সাথে।
তো আমি বললাম যে ওকে ঠিক আছে, তো কিছু লাইট বন্ধ করে দিই। তো আমার আবার স্মোক করার অভ্যেস আছে, যার জন্য আসলে আমি বারান্দায় যেয়ে স্মোক করতে থাকি। তো আমার সাথে তখন সেই জিনিসটা হয়, মনে হলো কেউ মুখ থেকে সিগারেটটা টান দিয়ে ফেলে দিল, মানে
বারান্দার মুখ থেকে, মানে আমার মুখ থেকে কেউ টান দিয়ে সিগারেটটা
ফেলে দিল।
আচ্ছা, ওকে।
আর ততক্ষণে যেটা হয়, মানে আমি রুমে ছিলাম না, বেডরুমের লাইট অফ ছিল, ওই লাইট বার্স্ট হওয়াতে আমি লাইট অফ করে রেখেছিলাম আর কি, আরেকটা লাইট বন্ধ করে রাখছি। তো আমার ওয়াইফ নাকি ওই সময় আমার সাথেই কথা বলে গেছে রুমের ভিতরে।
আচ্ছা,
তো আসলে আমি রুমে ছিলামই না। তো যাই হোক, কিছুক্ষণ পর আমি বারান্দার দরজা খুলে আমি রুমে আসি। আসার পর দেখি যে মানে বেডরুমটা বেশ বড় ছিল, আর ওই বাসাটা নেওয়ার একটা ই ছিল, আমার ওয়াইফের ওই ওয়াশরুমটা খুব পছন্দ হয়েছিল, মানে টয়লেটটা খুব বড় ছিল এবং খুব ভালো ছিল আর কি। তো আমি দেখতে পেলাম যে আপনার ওয়াশরুমের টয়লেটের দরজাটা খোলা এবং একটা মোবাইলের আলো জ্বললে ভিতরে যেরকম, মানে ওই রকমটা লাগতেছে। আমি ভাবলাম যে কি ব্যাপার, আমার ওয়াইফ অন্ধকারের ভিতরে কি করতেছে? আমি জাস্ট মানে আস্তে আস্তে সামনে যাই, সামনে যেয়ে আপনার সুইচ বোর্ডটা এইভাবে ধরি, জাস্ট লাইটটা অন করব, ঠিক ওই সময় আমাকে একটা ধাক্কা দেয় এবং ধাক্কাটার প্রেশার এতই বেশি ছিল যে আমি জাস্ট মাটিতে ছেঁচড়িয়ে না যে উড়ে যে বেদের সাথে বাড়ি খাই। বেদটা ছিল কম হলেও 10-12 হাত পিছনে। আমি খুব শক্ত হই যে মানে এটা কি হলো আমার সাথে, এবং আমি একটা ফেস দেখতে পাই। আসলে ফেসটা আসলে একটা মানে মেয়ে মানুষের ফেস ছিল, ফেসটা আসলে একটা মেয়ে মানুষের ফেস ছিল এবং ফেসটা মানে ক্লিয়ার ছিল না।
আচ্ছা,
যখন ধাক্কাটা খাই ওইরকম একটা জিনিস দেখতে পাই আর কি, আর সাথে সাথে দরজাটা ভিতর থেকে লক হয়ে যায়। আমি খুব অবাক হই, আমি কয়েক সেকেন্ড আসলে মানে মানে এরকম কখনো ঘটে নাই আমার সাথে। তো আশের রুম থেকে আমার ওয়াইফ আমার মেয়ে শব্দ পায়, এবং রান্নাঘরে কাজের মেয়ে কাজ করতেছিল। আমার ওয়াইফ মনে করছে ওকে উপরে গ্রিল ট্রিল মুছতে দেওয়া হয়েছে, হয়তো বা সে ওখান থেকে পড়ে গেছে। তো ওরা রান্নাঘরে দৌড়ায় যায়, দেখে যে মেয়ে কাজের মেয়ে ঠিক আছে। তো যখন রুমে আসে মানে সাথে সাথে আর কি বিকট শব্দ হয়, যখন বাড়িটা খাই আমি ওখানেই পড়েছিলাম। তো আপনার রুমে আসা মাত্রই দেখেন রুমের ভিতরে বসা, এবং ওদের দেখে আমি সাথে সাথে উঠছি, আমি জাস্ট বললাম যে এই রুম বাসা থেকে বের হও, মানে এই বাসায় থাকা সম্ভব না। তো বুঝতেছি কেন কি ব্যাপার, এত কষ্ট করে বাসা বুঝাচ্ছি সব। আমি বললাম যে না, আমি সাথে সাথে একদম মেইন ডোর কাছে চলে আসছি, ওর ড্রয়িং রুমে যেয়ে বসলাম। ওখানে আবার কোরআন শরীফ ছিল, তো ওখানে যে বসছি পানি টানি দিলাম, পানি খেলাম। আমার ওয়াইফ, আমি খুব ভয় পাইছি সত্যি কথা, আমার ওয়াইফ সাথে সাথে লবণ আপনার ইয়েতে দিয়ে চুলার উপরে দিয়ে সেটা আমার এত রকম ভয় পেয়ে গেছে, চোখ টোক লাল হয়ে গেছে আমার, একদম যাতা অবস্থা ছিল। আমি ওই সময় কিছু বলি নাই, যেহেতু আমরা ওখানে থাকবো না, আমার গুছানো শেষ হলে আমরা চলে যাবো, হয়তো বা মানে দুদিন পর থাকার প্ল্যান ছিল আমাদের। তো সাথে সাথে আমি বের হয়ে যাই ওয়াইফ নিয়ে, কাদের মেয়েকে নিয়ে, আমরা যে বাসা থাকতাম ওখানে চলে গেলাম। গাড়ির ভিতরে আমি আসলে অনেক দূরে এসে আমি গুলশান এক নম্বরের একটা মাঝামাঝি জায়গায় বসে তখন আমি বললাম ঘটনাটা আমার সাথে এই এই ঘটে গেছে। তো তারপরের দিন থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা মানে ওই বাসা থাকবো না, জিনিসপত্র গুলো এখন ওখান থেকে বের করে নিয়ে আসবো। তো আমাদের অনেক জিনিস ছিল যদিও ফার্নিচার বাসা ছিল, তো মোটামুটি সব জিনিসই আমাদের নেওয়া হয়ে গেছিল আর কি। আমাদের ব্যক্তিগত অনেক কাপড় টাপড় এটা সেটা শোপিস টপিস অনেক কিছু ক্রোকারিজ ছিল। তো যাই হোক, তো সেগুলো যখন নিয়ে আসতে গেলাম তাও পরদিন বিকালে আমরা আবার গেলাম এবং বাড়িওয়ালাকে আমি কোনো কিছুই জানাইনি, আমি বলতে চাইনি ব্যাপারটা। আমি জাস্ট চিন্তা করলাম যে আমি থাকবো না থাকবো না, এটা তাকে বলতে লাভ নেই। আমি জাস্ট জানতে চাইলাম যে মানে বাসাটার ভিতরে অন্যরকমের কোনো কিছু ছিল কিনা। তারপরের দিন যেটা বললাম কেয়ারটেকারকে ফোন দিয়ে জানলাম যে বাসায় আগে কে ছিল। তো বাসাটা দীর্ঘদিন খালি ছিল এবং এর আগে এক বিদেশি ছিল, এক ভদ্রলোক। তো উনিও নাকি বাসা থেকে না বলে চলে গেছে। তো এটা জানতে পারার পর আমি ভাবলাম যে নিশ্চয়ই কিছু একটা অবশ্যই আছে, তো আমার এটা বাড়িওয়ালাকে বলা দরকার নেই, আমি চলে যাবো। তো বিকেলে বাসায় গেলাম, মাগরিবের ঠিক পরে মানে আমি গাড়ি দিয়ে একটু একটু করে মাল জিনিসপত্র গুলো আমি আমার আগের বাসায় নিয়ে যাচ্ছি আর কি। তো সন্ধ্যার পর যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমার ওয়াইফ ফোন করে যে তুমি তাড়াতাড়ি একটু আসো, কি ব্যাপার। তো ওরা দেখতে পায় সেই রুমটাতে যে রুমটাতে আমার ঘটনা ঘটে তিনটা পায়ের ছাপ। হ্যাঁ, ধরেন বাসায় যদি আপনার মোছা হয় অনেক সময় আমরা একটু পা উঁচু করে মানে হেঁটে যাই আর কি, পুরো পায়ের ইটা হয় না, ব্যাপারটা ওই রকম ছিল হয়তো, আমি দেখি নাই,
মানে গোড়ালিটা ঠিক পায়ে মানে মেঝেতে থাকে না।
হ্যাঁ, ওইভাবে আর কি। তো ওইভাবে কয়েকটা স্টেপ দেখা যায়, তখন মেয়ে ফোন দিয়ে সেই ছবি তোলার চেষ্টা করে, বাট সেই ছবিগুলো ফোনে আসতেছে না,
চোখে
চোখ দিয়ে দেখা যাচ্ছে। আমার ওয়াইফ, আমার বাসার কাজের মেয়ে আর আমার মেয়ে, তারা তিনজনই ছিল এবং তারা দেখছিল জিনিসগুলো। তো কাজের মেয়ের সাথে সাথে আবার মুছে দেয়, আবার তাৎক্ষণিক আবার সেই পায়ের ইগুলো দেখা যায়।
আচ্ছা, মুছার সঙ্গে সঙ্গে আবার হয়ে যাচ্ছে?
হ্যাঁ, মুছে মুছার পর একটু পরে আবার দেখা যায় যে এরকম মানে, এবং ওরা দেখতে পাচ্ছে এরকম ব্যাপারটা যে স্টেপ গুলো যে যাচ্ছে মানে আপনার একসাথে স্টেপ গুলো হয়ে যাচ্ছে না, মানে যাচ্ছে, ব্যাপারটা এরকম ছিল।
আচ্ছা,
আমি এসে শুনতে পাই, তো আমি তাড়াতাড়ি চলে আসি। তো ওরা খুব ভয় পায় যে এরকম এরকম ব্যাপার বাসায় এগুলো হচ্ছে। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। আসলে পরে ওই বাসায় থাকা হয়নি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওই বাসা থেকে আমি টোটাল আমার জিনিসপত্র নিয়ে বের হয়ে চলে আসছি, বাড়িওয়ালা একটাবারও জিজ্ঞেস করে নাই, মানে উনি আমাকে ফোনও করেন ভাই আপনি বাসায় থাকলেন না কেন, আপনি কেন চলে গেলেন। ইভেন আপনার কেয়ারটেকার সিকিউরিটি সবাই দেখছে যে আমি বাসা থেকে চলে যাচ্ছি আর কি, আমার দুই দিন সময় লাগে জিনিসপত্র গুলো আমার নিয়ে যেতে। ওই বাসার ওই ফ্ল্যাটের চাবিটা এখনো পর্যন্ত আমার হাতে আছে এবং আমি বেশ কিছুদিন আগেও খবর নিয়েছি ওই ফ্ল্যাট এখনো পর্যন্ত ভাড়া হয়নি।
আপনার সাথে কি এই বাসাতেই প্রথম এরকম ঘটনা ঘটনা, এর আগেও ঘটেছিল কখনো?
না, এর আগে এরকম কোন ঘটনা ঘটেনি।
তার মানে এটা বাসারই সমস্যা?
জি,
মানে আপনার সঙ্গে কোনো কিছু ছিল বা আপনার সাথে কোনো ঘটনা ঘটেছিল সেটার কন্টিনিউয়েশন এরকম কোনো কিছু
না,
ব্যাপারটা একদমই ওই বাসার
ওই বাসার ভিতরে।
বাসার কি একদম মানে দেখতে কিরকম, মানে অনেকে যায় মানে কি মানে, আমি বলছি না যে ওই বাসাটা, আমি স্পেসিফিক ভাবে বলছি যে এনভায়রনমেন্টটা কিরকম, ঠান্ডা বা গরম নাকি নর্মাল, আলো টালো সবকিছু ঠিকঠাক, মানে সবকিছু নর্মাল লেগেছে আপনার কাছে, নাকি আপনি যে বাসায় থাকতেন সেই বাসার সাথে ওই বাসাটার কোনো ডিফারেন্স ছিল, নাকি এটা রেগুলার বাসার মতোই?
না, বাসাটা আসলে রেগুলার বাসার মতো ছিল না অ্যাকচুয়ালি। মানে
ঢোকার পরে কিছু ফিল করেছিলেন?
মানে একটা বাসায় ঢুকলে একটু ভারী ভারী মনে হয় না? আসলে আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, বিকজ আমার যে বাসাটায় আমি থাকতাম সে বাসাটা অলরেডি আমি ছেড়ে দিয়েছি।
আচ্ছা,
আমার খুব তাড়াহুড়া ছিল একটা বাসা
খুঁজে পাওয়ার।
এবং এই বাসাটা আমার রেন্টের সাথে একটু ই হয়েছে কি, মানে আমি মানে কম রেন্টে আমি ওই বাসাটা পেয়ে যাই এবং বাড়িওয়ালাও খুব তাড়াহুড়ার মধ্যে আমাকে একদম বাসাটা দিয়ে দেয়। হ্যাঁ, আমি 2 মান্থস অ্যাডভান্স করি এবং সবকিছু মানে খুব তাড়াতাড়ি, এবং আমার ওয়াইফেরও খুব পছন্দ হয় ছিল, ফার্নিচার বলেন বাসার স্পেস বলেন খুবই ভালো ছিল, লোকেশন বলেন সবকিছু। কিন্তু আসলে তখন বুঝতে পারিনি, মানে বাসাটা নেওয়ার সময় আসলে ওইভাবেই করিনি, আমার বাসা দরকার ছিল আমি বাসা নিয়ে ফেলছি। এবং নেয়ার পর যখন আমরা মানে যাওয়া আসা শুরু হলো তখন কিছুটা ফিল করা শুরু করি আমি, বুঝতে পারছি মানে একটু ভারবার লাগে বাসার ভিতরে ঢুকতে, বাট আমি আমার ওয়াইফ বা বাচ্চাদের বলতাম না ভাই, তারপর দেখলাম যে মানে আসলে
ব্যাপারটা
হয়ে গেছে, আমার সাথেই ঘটে গেছে জিনিসটা।
ওকে, তো এই ছিল ওনার ঘটনা। এবং আমরা মানে কি বলবো, যখন আমি গত সপ্তাহে যখন শুনছিলাম ওনার কাছ থেকে, তখনই আমার কাছে ঘটনাটা অনেক ইন্টারেস্টিং লেগেছিল। এবং বুঝতেই পারলেন আপনারা, এবং আমরা আমার ঢাকা শহরে আমার তো মনে হয় যে 50% বেশি মানুষ মনে হয় রেন্টেড ফ্ল্যাটে থাকে, এবং আমাদের বাসা বদল করতেই হয়, এবং বাসা বদল করতে গিয়ে অ্যাডভান্স দেওয়ার পরেও যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে তো মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো নিশ্চয়ই যে কতটা বড় সমস্যার ব্যাপার একটা। যাই হোক, এটা ছিল ঘটনা, এবং আমরা এরপরে আবারও দিনারের কাছে যাব। দিনারের একটা ছোট ঘটনা ছিল, সেই ঘটনাটা আমরা একটু শুনবো, এবং আমরা তারপরে আবার আপনাদের কাছে আসবো। কিন্তু মিন টাইম দিনারের এই চেঞ্জ করতে করতে আমরা একটু কিছু SMS পড়ে ফেলি। সানি এবং তার ওয়াইফ আমাদেরকে SMS করেছেন ফ্যান্সি, এবং তিনি বলছেন যে অনেক ভয় পেয়েছেন তারা, এবং কুমিল্লা থেকে তার SMS পাঠিয়েছেন, শিয়াম আমাদের SMS পাঠিয়েছেন সিরাক থেকে, এবং তার এবং মোস্তাক দিল্লি রোড থেকে আমাদের SMS করেছেন, এবং তার সঙ্গে রয়েছে তার বেবি মাহিশা, তার ওয়াইফ প্রজাপতি, তারা সবাই একসাথে শুনছেন। যিনি আমাদের SMS করেছেন মিরপুর 6 থেকে, এবং আমাদেরকে তিনি বলছেন তিনি সবসময় অসুস্থ থাকেন, এবং সবচেয়ে বেশি সমস্যা হয় যখন কোনো এক্সাম থাকে, প্রিপারেশন নেয়ার পর এক্সাম ভালো হয় না। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের জানা থাকলো, মানে এই প্রশ্নটা নিয়ে রাখছি, আপনি একটা সমাধান চেয়েছেন যে এটা কোনো প্রবলেম কিনা। আমাদের সাথে এখন এই মুহূর্তে হাফিজ সাহেব নাই, তিনি আসলে আমরা তার কাছ থেকে শুনে নেবো আপনার এই প্রশ্নটা আমরা নিয়েছি। তিনি আমাদের SMS করেছেন স্কাটন থেকে, এছাড়া আমাদেরকে রুম্পা এবং আরিফ SMS করেছেন হবিগঞ্জ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি নাজমুল শ্যামলি থেকে, লাস্ট স্টোরিটা তার কাছে খুব ভালো লেগেছে। আমাদের কাছে আসমিনা SMS করেছেন ওয়াবদা খুলনা থেকে, এবং আমাদেরকে গালিব SMS করেছেন, এছাড়া SMS করেছেন কাঞ্চন বাপ্পি আমাদের নড়াইল থেকে, SMS করেছেন রিদান আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আমরা চলে যাই ডিনারের ঘটনায়, এবং তারপরে আবার আমরা হাফিজ সাহেবকে নিয়ে আবার আসবো। আপনারা এর মধ্যে কোশ্চেন করতে পারেন, এই মুহূর্তে আপনারা যারা কোশ্চেন করতে চান করতে পারেন, আমরা আপনাদের কোশ্চেন গুলো নিচ্ছি। আচ্ছা দিনার,
থ্যাংক ইউ অসু ভাই। আসলে আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি, এটা আমাকে আমার শেয়ার করছে আমার ফ্রেন্ড তানমি। তো এটা লাস্ট মান্থের একটা ঘটনা। তো তানমি আর তার অফিসের কিছু কলিগ, তারা মিলে সবাই গত মাসে আপনার সিলেটে ঘুরতে যায়। তো সিলেটে ঘুরতে যাওয়ার পর তারা একটা হোটেলে উঠে, তো হোটেলে উঠার পর তারা হঠাৎ একদিন প্ল্যান করলো যে যেহেতু তারা সিলেটে আসছে, তারা চা বাগানে ঘুরতে যাবে। তো তারা তাদের প্ল্যান অনুযায়ী তারা সেখান থেকে একটা স্থানীয় একটি গাড়ি ভাড়া করে। তো গাড়ি ভাড়া করার পর তারা ওইখানকার একটা চা বাগানে যায়। তো চা বাগানে গিয়ে তারা ঘুরতে থাকে সারাদিন সেখানে ঘুরে। তো ঘুরতে যাওয়ার আগে তারা একটা বাজেট করে যে তারা কি পরিমাণ টাকা সেখানে স্পেন্ড করবে। তো দেখা গেল যে সারাদিন ঘোরার পর তাদের মূল যে বাজেটটা ছিল সেখান থেকে অনেকগুলো টাকা বেঁচে যায়। তো তখন প্রায় আপনার বিকাল ঘুরিয়ে সন্ধ্যা এরকম একটা সময়। তো তারা চিন্তা করতেছে যেহেতু এত টাকা বেঁচে গেছে, তো তারা কিছু কেনাকাটা করবে সেখানে। তো কেনাকাটা করতে গেলে বেসিক্যালি ওখানে আপনার তারা আনারস কিনে নেয়, আর কিছু আপনার চায়ের পাতা কিনে নেয়, যেহেতু তারা চায়ের বাগানে ঘুরতে গেছে। তো যখন তারা এগুলো কিনতেছিল, তো তখন প্রায় মাগরিবে রাতের দিকে দিবে এরকম একটা সময়। তো তারা কেনাকাটা শেষ করে তারা সবাই আবার হোটেলে যাওয়ার উদ্দেশ্যে আবার সেই গাড়িতে উঠে। তো গাড়িতে ওঠার পর তখন আপনার মাগরিবে রাজান দিয়ে দিয়েছে, প্রায় অন্ধকার হয়ে গেছে চারপাশে। তো লোকজন বলতে গেলে ভিতরে নিয়ে তারা শুধু বেরোচ্ছে, আর চায়ের বাগানের রাস্তাগুলো তো আমরা বেশি জানি যে সমতল ভূমি মতো না, উঁচু নিচু থাকে। তো তারা যখন সেই চায়ের বাগান থেকে বেরোচ্ছে আসল ভাই, তখন একটা সেই চায়ের বাগান থেকে বেরোর সময় একটা ব্রিজ পড়ে, ছোট একটা ব্রিজ পড়ে সেই চায়ের বাগানের ভিতরেই। তো যারা তারা যখন সেই ব্রিজটার উপর উঠবে, তখন তারা এই তানমি যে ফ্রেন্ড হল, তো সে ছিল পিছনে বসা ছিল। তো সামনে দুজন তার ফ্রেন্ড বসা ছিল, অফিসের কলিগ, তারা দুজন সামনে বসা ছিল, আর পিছনে আর কিছু ফ্রেন্ড ছিল। তো তারা সামনে বসে স্মোক করার কারণে তো তারা পিছন দিকে জানলাগুলো নামিয়ে রাখে। তো যখন সে গাড়িটা ব্রিজের উপর উঠবে, তখন তারা গাড়ির হেডলাইটের আলোতে সামনে যে দুজন ছিল তারা দেখতেছে, এবং ড্রাইভার দেখতেছে যে বয়স্ক একটা লোক, পাঞ্জাবি পরা, পাঞ্জাবি বাল খোলা টাইপের এরকম কিছু একটা পরা। তো অনেক সময় আগুন জ্বালিয়ে মানে যখন আগুনের তাপ পড়তে থাকে তখন যেভাবে বসে, ঠিক ওইভাবে উনি বসে আছেন ব্রিজের গোড়ার মধ্যে, ঠিক রাস্তার সাথে ব্রিজের যে জয়েন্টটা সেই জায়গাটা বসে আছেন কর্নারে। তো বসে ওনার যে জিব্বাটা ছিল সেটা মুখের থেকে প্রায় আপনার হাফ ফিটের মতো বের হয়ে আপনার ঝুলতেছে, জাস্ট উপর থেকে নিচে আর নিচে থেকে উপরের দিকে মুভ করতেছে তার জিব্বাটা। তো এটা কিন্তু ড্রাইভার দেখে এবং সামনে যে দুজন ছিল তারাও দেখে। তো ঠিক তখন ড্রাইভার আর গাড়িটাকে স্লো না করে উনি জাস্ট গাড়িটা যে স্পিডে ছিল সেই স্পিডে সে ব্রিজটা ক্রস করে যায়।
আচ্ছা,
তো ক্রস করার সময় যে তানমি ছিল, তানমি আর পিছনে যা ছিল তারা সবাই দেখে ওই বৃদ্ধ লোককে।
আচ্ছা,
তো এটা দেখার পর তারা মানে কেউ আর কোনো সাউন্ড করতেছে না, ড্রাইভার শুধু একটা কথাই বলে সামনে যে ভাই দেখছেন? তো ওরা দুজন বলে যে হ্যাঁ ভাই দেখছি। তো তখন ড্রাইভার বলতেছে
আমরা সবাই দেখছি আসলে।
জি, তো ড্রাইভার বলতেছে যে এটা আসলে আপনারা এই প্রথম না, এর আগে অনেকে দেখছে এবং উনি নিজেও দেখছেন, কিন্তু এটা কে বা কোথা থেকে নিয়ে আসে ওরা কিন্তু আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো তারা যখন আসল ভাই সেই চা বাগান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আপনার সেই হোটেলে আসে সে গাড়িতে করে। তো তারা আসার সময় 13টা আনারস কিনে।
আচ্ছা,
তো এখানে হচ্ছে মূল ব্যাপারটা যে তারা যখন গাড়ি থেকে নামে 2টা আনারস নিয়ে গাড়ি থেকে,
তারা কেউ খায়নি
না, এবং কিন্তু গাড়িতে কিন্তু পড়ে যাওয়ার কোনো কথা না।
তো ভেতরে ছিল।
জি, তারা গুনে দেখে যে ঠিক 11টা আনারস আছে এবং 2টা আনারস তাদের মাঝখান থেকে নেই। সামনে যে দুজন ফ্রেন্ড ছিল তারা খুব অস্বাভাবিক ভাবে মানে সিক হয়ে যায়, মানে এতটা বেশি সিক হয়ে যায় যে তারা ঠিক মতো হাঁটতেও পারতেছিল না গাড়ি থেকে নেমে। তো তাদের মধ্যে আবার একজন বলে যে সে নাকি বলতেছে যে এরকম বাইরে থেকে যখন কোনো কিছু কিনে আনা হয় তখন নাকি সেটা বেজোর আনা ঠিক না, বা কোথাও কোনো কিছু নিয়ে গেলে সেটা অনেকটা পেয়ার করে নিয়ে যাওয়াটা উচিত। তখন তারা যেটা করে যে দুটো তো গায়েব হয়ে যায় গাড়ি থেকে, তারা আরো একটা আনারস সেখানে ফেলে দেয়, ফেলে দেওয়ার পর তারা বাকি 10টা আনারস নিয়ে আপনার সেই হোটেলে গিয়ে উঠে। এই ছিল আসলে তাদের ঘটনা এবং এটা লাস্ট মান্থের ঘটনা।
ওকে, সো এটা ছিল দিনের ঘটনা। দিন আর আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মাঝখানে একটু আপনাদের জানিয়ে দিই যে অনেকেই লিখছেন তাদের কাছে ঘটনা আছে, যারা ঘটনা পাঠাতে চান তারা কাইন্ডলি আমাদের অ্যাড্রেসটা লিখে নেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutasmita@radio50.fm which is BHWTFM and RADIOFORT.FM. যারা ঘটনা পাঠান তাদের কাছ থেকে তো বটেই, আপনি কিন্তু ইন্টারনেট থেকেও চাইলে ভূতফম এর এই ইমেল অ্যাড্রেসটা দেখে নিতে পারেন। অনেকের কনফিউশন থাকে, অনেকেরই কনফিউশন থাকে, এবং আমাদের পেজেও আমরা বহুবার ফেসবুক পেজে এই অ্যাড্রেসটা দিয়ে রাখি। আমাদের ইভেন আমাদের রেডিও ফুটির পেজে গেলে আমাদের পোস্টগুলোর মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। সো ঘটনা পাঠাতে কোন অ্যাড্রেস আপনি ঘটনা পাঠাবেন এটা খুবই ইজি। অনেকে কিছু কোয়েশ্চেন করেন যে কিভাবে অডিও ক্লিপ পাঠাবেন, আপনি অডিও ক্লিপটা রেকর্ড করুন, রেকর্ড করে আপনার যে অডিও ফাইলটা আছে সেই ফাইলটা মেইলের সাথে অ্যাটাচ করে আমাদেরকে পাঠিয়ে দেবেন। আর আমাদেরকে এছাড়াও আপনারা যারা ফেসবুকে আসতে চান, এখনো আমরা আছি, যারা আমাদের সাথে কথা বলতে চান বা যারা জানাতে চান আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে, তারা চলে যান www.facebook.com/ভূতফম এবং www.facebook.com/ভূতফম.ক্রাসল এই দুটো অ্যাড্রেসে। এবং যারা আমাদেরকে এসএমএস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9847 নাম্বারে। আমরা আবারও ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তিনি বলছে যে ভূতফম শো একটা উপকার আছে, একটা উপকার হয়েছে, এখন আর রাতে একা একা চলাফেরা করতে ভয় লাগে না, ভূতফম শোনার পরে ভয় লাগে না। হ্যাঁ সেটাই, ভূতফম শুনলে আপনি ধীরে ধীরে সাহসী হয়ে যাবেন এবং আস্তে আস্তে দেখবেন যে আপনার হজম করার ভয়, হজম করার ক্ষমতা বাড়ছে। আমাদেরকে ছাড়া ফরদিন SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলছেন যে আমি আমার রুমে মনে হচ্ছে কিছু আছে। ওকে, আমাদেরকে পিয়াস লিখেছেন যে তার ভয়ে তার রক্ত হিম হয়ে যাচ্ছে আসলেই, এবং আমাদেরকে আরো ভয় চাই লিখেছেন রণক বিশ্বাস লিমন। এছাড়া আমাদেরকে জাকি মহিউদ্দিন লিখেছেন যে আই লাভ ভূতফম। আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করছেন। আপনি কি আমাদের ফেসবুক পেজে আসতে চান, যেটা আমরা সবসময় দেখি, আপনারা চলে আসতে পারেন। এবং সেটা হচ্ছে যে আপনি আসতে পারেন কিভাবে সেটা বলি, আপনি চলে যাবেন www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutafm.com এই দুটো অ্যাড্রেসে। আমাদেরকে SMS পাঠাতে হলে যারা পাঠাতে চান আপনাদের সমস্যা, তারা চলে যান মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9847 নাম্বারে। আমরা যাচ্ছি মহিউদ্দিন ভাইয়ের কাছে এবং আমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে। মহিউদ্দিন ভাই, আপনি তো আপনার ঘটনাটা শোনালেন আমাদেরকে, আপনি একটু বিস্তারিতই বলবেন যে একজন লিখেছেন জিনিয়া, তিনি নিকুট 6 থেকে লিখেছেন যে আমি সবসময় অসুস্থ থাকি, বেশি ঝামেলা হয় যখন আমার এক্সাম থাকে, ভালো প্রিপারেশন নেয়ার পরও এক্সাম ভালো হয় না, এটা কি ধরনের সমস্যা হতে পারে বলে আপনি মনে করছেন? কোন সময় আপনি মনে করতেন যে এটা ঠিক মানসিক সমস্যা, একটু অন্য ধরনের সমস্যা?
মানসিক সমস্যা যেটা
না, যেটা হচ্ছে অন্য ধরনের সমস্যা,
অন্যরকম সমস্যা। আমি কোনো কিছু ছায়া দেখতে পাইতেছি, আমি যখন লেখাপড়া করতেছি আমাকে লেখাপড়া আমাকে ডিস্টার্ব করে, পড়তে বসতে আমার পড়াতে ইচ্ছে করতেছে না, খুব ক্লান্ত অস্থিরতা লাগে, এইগুলো হচ্ছে অলৌকিক ভাবে যেগুলো। আর
মানে
ভেতর থেকে স্মরণ করেন বা ওনার সাথে এমন একটা কেউ সম্পর্ক করতে চান, এটাকে আতস রোগ বলে, আতসী রোগ,
আতসী রোগ,
আতসী রোগ। আচ্ছা, আতসী রোগ দরবার থেকে, মাজার যে আমরা মাজার জিয়ারত যে করি, মাজারের দরবার থেকে কিছু জিন যারা জিকিরে থাকেন বা এলিমে থাকেন, তারা এরকম কিছু মানুষের সাথে সম্পর্ক করতে চায়, তাদেরকে এরকম তাদের সাথে আমলের সাথে জড়াবে, আমল করাবে, তার সাথে একটু সম্পর্ক বন্ধুত্ব করার জন্য তার সাথে মিশতে চাইতেছে। উনি এখন যদি মনে করেন বৃহস্পতিবার এই জিনের একটা কাজ হয়, আমল হয়, বৃহস্পতিবার দিন মাগরিব থেকে নিয়ে এসব পর্যন্ত উনি যদি একটা আমল করেন, অমপক্ষে তিনটা সপ্তাহ উনি দেখবেন তোমার সাথে কি হয়, হয়তো তার সাথে রাত্রেবেলায় সে দেখা করে যাবে, আর নতুবা সে যখন আমল করবে সে আর এই জিনিসটা অনুভব করবে না, তার কাছ থেকে
আপনার এই যে একটু আগে তো আমরা একটা ঘটনা শুনলাম, এবং রিসেন্ট আর কোন মানে আপনি এরকম দেখেছেন যে জিনিসটা কারো কারো কোন সমস্যা যেটা খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত, আমরা শুনলাম এরকম টাইপের সমস্যা
এলাকার মধ্যে আছে? এটা মাসখানিকের আগে আমাদের আজিমপুর কবরস্থান, আজিমপুর কবরস্থান এবং এরপরে ইরানি কবরস্থান, দুই পাশে কবরস্থান, মাঝখান দিয়ে রাস্তা, তো এই রাস্তার মাঝখানে ইরানি কবরস্থানের সাথে একটা বিরাট ময়লার স্তূপ, উঁচু পাহাড়ের মতোই উঁচু ময়লার স্তূপ। সেই জায়গাটার মধ্যে একটা বৃদ্ধ মহিলা, এবং সেই বৃদ্ধ মহিলাটা কোন সাধারণ মানুষ না, সেটা পেতার টাকা আমরা বলি, খারাপ জিনিস, খারাপ জিন। সেটা রাত্রে 12টার পর না, রাত্রে 1টার থেকে শুরু হয়, রাত্রে 1টার থেকে না 2টা পর্যন্ত 1টা ঘন্টা সে ময়লা স্তূপে বসে সে ময়লাগুলো খেতে থাকে। তো ওই মার্কেট থেকে, নিউ মার্কেটের রাস্তা তো এটা, মার্কেটের রাত্রে মার্কেটের থেকে রাস্তা থেকে যখন কোনো যুবক যখন আসে, তখন ওই বৃদ্ধ মহিলাটা খুব সুন্দর একটা মেয়ে সেজে সেই গাছের মধ্যে দাঁড়িয়ে থাকে, এবং সে এরকম একটা ভান দেখায় যে আমি গলা ফাঁস দেব, যে গলা ফাঁস দেবো, আমি আত্মহত্যা করবো। যখন ওই লোকটা তাকে বাঁচাতে আসে তখন তাকে চেপে ধরে, তার উপরে ভর করে চেপে ধরে, তাকে ক্ষতি করে। আমি এরকম একটা কতদিন আগে আমি একটা লোককে দেখে আসছি, শিবলু করে নাম, ভাইয়ার নাম হলো শিবলু, তিনি এরকম দেখতেছিলেন তো ওই ময়লা স্তূপে বসে ওই মেয়েটা কিছু খাইতেছে, ময়লা স্তূপ থেকে একটা ব্যাগের ভিতরে উনি খাইতেছে, তুমি দেখে বলতেছে এত রাত্রে তুমি এখানে বসে কি খাইতেছো? তুমি যখন কাছে গেছে দেখে যে লুডুসের প্যাকেট, লুডুস খাইতেছে, উনার দৃষ্টিতে লুডুস দেখে গেছে, আমি ও মেয়েটা লুডুস খাইতেছে, এখন জিজ্ঞেস করতে তুমি এত রাত্রে এত সুন্দর একটা মেয়ে এটার উপরে দাঁড়িয়ে তুমি লুডুস খাইতেছো বিষয়টাকে, তখন বলছে আমি বাসায় যাবো না, বাসায় রাগ করে আমি চলে আসছি, তো তুমিও খেতে পারো এটা আমার সাথে, তুমি বলো আমিও খাইছি, উনি ওই মেয়েটার সাথে কিছুই হয়নি, তো উনি খাইছে, খাওয়ার পর ওনার সাথে ভর করে মানে ওনার শরীরের সাথেই বাসায় চলে গেছে। উনি যখন বাসায় গেছে শিবলু ভাইয়া, উনি দেখতেছে আমি একাই গেছি, কিন্তু মেয়েটা তার শরীরের সাথে মিশে তার পিছু নিছে, ছায়ার মতো পিছু নিয়ে তার বাসায় চলে গেছে। তো যখন শিবলু ভাইয়া রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে সে খুব অস্থিরতা, খুব খারাপ পরিস্থিতি যেতেছিল, পরে একটু জ্বর আসাতে ওনার ওয়াইফ সকালবেলা ডাক্তার কাছে নিয়ে গেছে, সকাল 10টার দিকে ডাক্তারখানায় যখন নিয়ে গেল, তো ডাক্তার বলছে যে একটু জ্বর যেরকম দেখা গেতেছে একটু স্বাভাবিক জ্বর না, কারণ থার্মোমিটারে যে জ্বরটা উঠে এটাতে শরীর এত খারাপ হওয়ার কথা, সে অচেতন হয়ে থাকবে, বমি করতে থাকবে বা খুব, কিন্তু ওনার শরীর এত গরম এটা তো একটা জ্বর না, এটা অন্য কোনো কিছু, আপনার কোনো হুজুরকে দেখান। পরে উনি বলছে ঠিক আছে নিয়ে যাই। বাসায় যখন আসছে ওনার ওয়াইফটা যখন দরজাটা খুলে খুলে দেখে যে খাটের মাঝখানে বসে ওই বৃদ্ধ মহিলাটা প্যাকেট থেকে ময়লা আবর্জনা খেতেছে, সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আর সিদ্ধু ভাইয়া যিনি যখন পরে আসছেন উনার কিন্তু শরীর অনেক গরম, কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতেছেন সব কিছু করতেছেন। যখন ভিতরে ঢুকলেন উনি দেখতেছেন ওই মেয়েটা লুডিস খেতেছে আবার প্যাকেটে, উনি সাথে সাথে মেয়েটার সাথে বসে বলতেন তুমি আমার ঘরে আসছো কীভাবে, বলছে কালকে রাত্রে তো ছিলাম তোমার সাথে। তখন ওই ময়লা আবর্জনা যে মেয়েটা যিনি দেখলেন উনার ওয়াইফ, আর উনি দেখতেছেন যে খাবার খেতেছেন সাথে সাথে উনিও খেলেন, তখন উনার ওয়াইফ যে খুব চিৎকার দিয়ে পড়ে গেলেন, সাথে সাথে লোকজন আসলো সে দেখলো, সবাই দেখতেছে ওই জিনিসটাকে বৃদ্ধ মহিলা খারাপ যে জিনিসটা
দেখছেন ভালো, আমি বুঝতে পারছি উনি
দেখতেছেন ভালো,
আচ্ছা এটা হচ্ছে ডিফারেন্স।
খুব উনি দেখতেছেন যে
একটা ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে সবাই দেখছে একটা বৃদ্ধ মহিলা, উনি দেখছেন ভালো
সুন্দর একটা মেয়ে। তো ওনাকে যখন সবাই ঘরে ঢুকলো ওই যে খারাপ যে বৃদ্ধ মহিলাটা পেটারটা যেটা, উনি চলে গেলেন বাতাসের মতোই, আর ময়লা আবর্জনা পলিথিনটা পড়ে গেছে খাটের মাঝখানে। তো সবাই বলতেছে খাটের উপর এই ময়লা আবর্জনা কেন, তখন শিবলু ভাইয়াকে যখন সবাই বলতেছে তুমি কি করতেছো এই ময়লা আবর্জনা কেন খেতেছো, যখনই কথা বলছে সবাই যখন হইতে শুরু করে দিছে তখন ওনার সেন্স ফিরেছে, দেখে কি হইতেছে, তখন দেখে যে পলিথিনের ভিতর ব্যাগের ভিতর খুব মারাত্মক আবর্জনা, তখন উনি অজ্ঞান হয়ে গেছে। পরে যখন এরকম একজন হুজুরকে নিয়ে গেছিল আমাদের ইরানি মাদ্রাসারই শিক্ষককে নিয়ে গেছে, পরে উনি ঝাড়তে বলছে যে এরকম এরকম ও তো খারাপ বাতাস থাকছে। এরপর আমাকেও নিয়ে গেছে, তা আমিও বলে দিছি যে হ্যাঁ এটা খুব খারাপ জিনিস, এটা ভালো না, এটা ওনাকে এইখান থেকে পাইছে আর এটা ছাড়েন না জলদি সহজে, এটা খুব দেরি করতে হয়। পরে উনি যখন ফিরে আসলো ওনার ওয়াইফ এবং ওনার হাজবেন্ড দুজনের জন্য অসুস্থ পড়েছিল, তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি এটা রাতে আসার সময় জিনিসটাকে যে দেখছেন ওনার সাথে কেন আপনি সহযোগিতা করে গেছেন, বুঝলাম তো ভালো দেখতেছি, ভালো দেখলাম যে খুব সুন্দর একটা মেয়ে, এবং
এরকম সমস্যা তার মানে হয়
যে আমাকে তো ভালো জিনিস দেখেছে, ভালো একটা মেয়ে দেখেছে, সহযোগিতা করে বলছে যে আমি বাসার থেকে রাগ করে আসছি, আমি বাসায় যাবো না, আমার সাথে ঝগড়া। এরপর তো আমার কোনো খেয়াল ছিল না আমি ওনার সাথে খাইছি, আমি ওটা তো ময়লা আবর্জনা খেয়েছি, উনি বলতে চাই আমি দেখতেছি আমি লুডু খেয়েছি
আপনাদের সমস্যার কথা জানালে আমরা যখন উনি আসবেন তখন আমরা সেগুলো তুলে তার সাথে কথা বলতে পারি। আমাদের হাতের সময় শেষ এবং আমাদের বিদায় নিতে হবে, আমাদের বিদায় নেবার আগে আমরা আবারও জানিয়ে দিতে চাই যে আমাদের যে অ্যাড্রেসটা আছে যেখানে আপনারা মেইল করবেন, ইমেইল করবেন, আমাদের ঘটনা পাঠাবেন, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং সেটি হচ্ছে bhwt@radioforti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনাদের আপনার ঘটনাটা আমি পড়ে শোনাবো, আর যারা দেশের বাইরে রয়েছে তারা তো অডিও ক্লিপ পাঠাচ্ছেন এবং পাঠাতে পারেন, ইভেন আপনারা কিন্তু লিখেও পাঠাতে পারেন আপনাদের যে মানে আপনাদের যে যদি মনে হয় যে লিখে আপনাদের বেটার আপনি এক্সপ্রেস করতে পারবেন দেন আপনি সেটাও করতে পারেন। আর আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবারে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এবং আগামী সপ্তাহের আমি ঘটনা যেটা বলছি স্পেশাল যে এপিসোডটা করতে চাই আমরা ফ্রাইডে দ্য 13th নিয়ে, সেই ফ্রাইডে দ্য 13th-এ যদি আপনার কোনো ঘটা ঘটনা থাকে সেটা আমাদের এই সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।